نشكر لشيخنا المرشد العظيم ولأهل بيت الكريم عليهم السلام، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، والحمد لله رب العالمين، যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে রিজিক দান করছেন এবং তিনিই আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে পাঠানোর একটা বড় উদ্দেশ্য, মূল উদ্দেশ্য রয়েছে। যে কোনো স্থানে আমরা যাই সেখানে একটা উদ্দেশ্য থাকে। আমরা যখন বাইরে যাই একটা উদ্দেশ্য থাকে, বাজারে যাই কেনাকাটা উদ্দেশ্য থাকে, হাসপাতালে যাই চিকিৎসা উদ্দেশ্য থাকে, মাদ্রাসা যাই সেখানে ইলিম আদান প্রদানের উদ্দেশ্য থাকে, বাসায় যাই সেখানে সংসার যাপন উদ্দেশ্য থাকে। তাহলে এই যে দুনিয়াতে আসলাম তার উদ্দেশ্য কি, সেটাও যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি স্পষ্টভাবে কালামুল্লাহ শরীফে উল্লেখ করে দিয়েছেন। আমরা অনেকে হয়তো জানি, অনেক হয়তো সেটা জেনেও মনে রাখি না, কিন্তু মূল উদ্দেশ্য সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কুনু রব্বানীন। কুনু মানে হচ্ছে যে তোমরা সবাই হয়ে যাও, রব্বানীন মানে হচ্ছে রব আল্লাহ, সুবহান আল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি অসীম, তিনি অনেক 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 বড়। সেই বড়ত্ব আমাদের চিন্তা কল্পনার বাইরে, ঊর্ধ্বে, আর আমরা সসীম সৃষ্টি, অনেক 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 ক্ষুদ্র। তারপরে আল্লাহ পাক আমাদেরকে এত মহব্বত করেন যে আমাদের সীমা ঠিক করে দিয়েছেন, যে যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক তিনি অসীম, ওনাকে হাসিল করা, ওনাকে অর্জন করা, সুবহান আল্লাহ। এই বিরাট ব্যাপক উদ্দেশ্য নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, অথচ এই উদ্দেশ্য হাসিলের সমস্ত যোগ্যতা তিনি আমাদেরকে দিয়েছেন, অথচ সেই যোগ্যতা থেকে আমরা গাফিল, নাউজুবিল্লাহ। আর কিভাবে আল্লাহ পাক ওনাকে হাসিল করবো সেই বিষয়টি আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে ফালিয়া ফ্রাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সবচেয়ে সহজ এবং সর্বশ্রেষ্ঠ উপায় যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক ওনাকে হাসিল করা, সেটি হচ্ছে ফালিয়া ফ্রাহু, অর্থাৎ খুশি উদযাপন করা, খুশি প্রকাশ করা, খুশি হওয়া, সুবহান আল্লাহ। এখন কেন খুশি হব, কিভাবে উদযাপন করব, যিনি সাইয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক ওনার সবচেয়ে মহব্বতের, ওনাকে আমরা পেয়েছি, ওনার তরফ থেকে আমরা সমস্ত নিয়ামত আমরা লাভ করেছি, করছি, করতে থাকব, করেছি, করছি এবং করতে থাকবো, সুবহান আল্লাহ। এই জন্যে ওনার শানে খুশি প্রকাশ করতে হবে যে উনি যে সমস্ত নিয়ামত নিয়ে এসেছেন, যার মাধ্যম দিয়ে আমরা আল্লাহ পাক ওনাকে হাসিল করব, তার মধ্যে অন্যতম মূল একটি নিয়ামত আমরা আজকে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে জাকাত। সে সম্মানিত জাকাত ফেতরা উসর নিয়ে আজকে আলোচনা। তা আমরা কী কী বিষয়ে আলোচনা করব, কেন আলোচনা করব, সেগুলো আমরা আগে একটু দেখে নিই, তাহলে বুঝতে আমাদের সহজ হবে। এটা হচ্ছে তালিমি মজলিস, আমরা আগেও করেছি, গত কয়েক বছর যাবত করছি, যে তালিমি মজলিসের মূল বিষয়টি হচ্ছে ইলিমের আদান প্রদান। এ প্রসঙ্গে হাদিস শরীফে একটি ছোট্ট ওয়াকেয়া আছে, যে হযরত সাহাবা আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে পেশ করলেন, ওনারা কে কি কাজ করে থাকেন, ওনাদের পেশা কি, পেশা বৃত্তি কি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা করে দিলেন এই কাজের প্রেক্ষিতে ওনাদের হাসর নশর কার কার সাথে হবে, সুবহান আল্লাহ। সর্বশেষ যিনি সাহাবি তিনি বললেন যে আমি তালিম তালকিনে কাজ করে থাকি, সুবহান আল্লাহ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা করে দিলেন যে আমিও তালিম তালকিনে কাজ করে থাকি, কারণ আমি ওয়াইস্তু মুআল্লিমান, মুআল্লিম হিসেবে, তালিমদাতা হিসেবে প্রেরিত হয়েছি, সুবহান আল্লাহ। কাজেই আপনার হাসর নশর আমার সাথে হবে, সুবহান আল্লাহ। কাজেই সেই দিকে খেয়াল রেখে আজকে যে ইলিম আমরা অর্জন করব, সেই ইলিম নিজে বাস্তবায়ন করব এবং অন্যদেরকেও তালিম দিব। যদি আমরা যথার্থভাবে ইলিম নিজে শিখতে পারি, বাস্তবায়ন করতে পারি এবং তালিম দিতে পারি, অর্থাৎ তালিমদাতার ভূমিকা পালন করতে পারি, তাহলে হাদিস শরীফ অনুসারে আমাদের হাসর নশর যিনি সাইয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সরাসরি সর্বশ্রেষ্ঠ যে সোহবত মোবারক, সেই সোহবত মোবারকে থেকে আমরা হাসর নশর পার করবো, সুবহান আল্লাহ। এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। সেই দিকে খেয়াল রেখি আজকে তালিমে মজলিসে অংশগ্রহণ করতে হবে, মনোযোগ দিয়ে প্রত্যেকটা বিষয় শুনতে হবে। তা আমাদের যে বিষয়বস্তু রয়েছে, যে প্রথমে আমরা দেখব যে জাকাত ফিতরা উসর আসলে কি এবং তার মধ্যে কি নিহিত, তাদের অর্থ কি। জাকাত আমরা জানি, জাকাত হচ্ছে যদি কারো নিসাব পরিমাণ সম্পত্তি, অর্থাৎ 7.5 ভরি সোনা, 52.5 ভরি রূপা, অর্থাৎ অথবা তার সমতুল্য, এবং রূপার দাম যেহেতু কম, তার সমতুল্য যদি কারো কাছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বাদ দিয়ে অতিরিক্ত থাকে এক বছর ধরে, তখন তার উপরে জাকাত দেওয়া হচ্ছে ফরজ। এটা মোটামুটি সবারই জানা আছে যে যেহেতু গরিবের হক, এজন্য রূপার মূল্যটা ধরা হয় 7.5 ভরি, 52.5 ভরি রূপা এখন হয়তো অনেক কমে গেছে, মোটামুটি 50,000 কাছাকাছি হবে। তো 50,000 টাকা যদি কারো অতিরিক্ত থাকে এক বছর ধরে, তার উপরে জাকাত দিতে হবে। কতখানি? 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2.5%, 2.5% জাকাত দিতে হবে। এ হচ্ছে জাকাত সহজ হিসাব। এরপরে কি ফিত্রা এবং অসুর। ফিত্রা হচ্ছে, ফিত্রা একরকম জাকাত, সদকাতুল ফিত্রা বলা হয়, জাকাতুল ফিত্রাও বলা হয়। ফিত্রা শব্দটা এসেছে যে ইফতার থেকে, যে ফিত্রা শব্দ এসেছে যে ইফতার থেকে, যে জাকাতুল ফিত্রাও বলা হয়। ইফতার হচ্ছে রোজা বিরতি দেওয়া, আমরা ঈদের দিন রোজার বিরতি করি রমজান মাসে পড়ে, অর্থাৎ ঈদের দিন সুবে সাদিকের সময় ফিত্রাটা ওয়াজিব হয়। এখন সবার উপরে, ছোট বড় পুরুষ মহিলা গোলাম আজাদ প্রত্যেকের উপরে ফিত্রা দিতে হবে। কতটুকু? 1657 গ্রাম। 1657 গ্রাম আটা দেওয়াটা সহজ, গম বা আটা দিতে হয় 1657 গ্রাম। এখন এইটুকু ফিত্রা কখন দিতে হবে তাহলে? তো এখন রোজা শেষ হলে দিতে হয়, নামাজের আগে, ঈদের নামাজের আগে। তবে হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহু ওনাদের সুন্নত ছিল যে রমজান মাসের শেষ দিকে, অর্থাৎ রমজান মাসের মধ্যেই ফিত্রা আদায় করে ফেলা, সুবহানাল্লাহ। নইলে রোজার মধ্যে যে ভুল ত্রুটি থাকে সেই কারণে রোজা আসমান এবং জমিনের মাঝে ঝুলতে থাকে, আল্লাহ পাক ওনার দরবারে সেটা কবুল হয় না, কাজে ফিত্রা দিতে হবে। এরপরে কি ওসর। ওসরের বিষয়টা আশাতুন শব্দ থেকে ওসর। ওসর শব্দের মানেই হচ্ছে 10 ভাগের 1 ভাগ। এটা হচ্ছে ফল ফসলাদি জাকাত। আসলে জাকাত ক্ষেত্রে ওসর তিনটাই জাকাত, যে ওসর হচ্ছে ফল ফসলাদি জাকাত। ফল ফসলাদি জাকাত সেটা আবার কীরকম? সেটা যখনই কোনো ফল ফসলাদি তৈরি হবে, যেটা কালামুল শরীফে আল্লাহ পাক বলেছেন, আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, ফসল তোলার সময় তার হক আদায় করো। তাহলে কীভাবে হক আদায় করবো? যেই ফল ফসলাদি আপসে আপ হয়, কোনো পরিশ্রম ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া আপসে আপ হয়, যেমন বাড়ি আঙিনাতে একটা আম গাছ আছে, বছরের পর বছর আম ধরছে, আমার কিছু করতে হয় না, সেক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এখন যদি 100টা আম হয় তাহলে কতটুকু ওষুধ আমাকে দিতে হবে? 10টা আম। 10টা আম হলে 1টা আম। সবার বুঝে গেছে কি? যে যদি আপসে আপ হয়, কোনো পরিশ্রম না করতে হয়, তাহলে ওষুধ দিতে হবে কতটুকু? 10 ভাগের 1 ভাগ। আর যদি পরিশ্রম করে হয় তখন আল্লাহ পাক অর্ধেক করে দিয়েছেন, অর্থাৎ আরও কমিয়ে দিয়েছেন 20 ভাগের 1 ভাগ। যেমন যে একটা জমিতে ধান হলো 100 মন, তখন কি পরিশ্রম ছাড়া ধান হয় না, পরিশ্রম করতে হয়, তাহলে কতটুকু আমি ওষুধ দিব? 5 মন, 20 ভাগের 1 ভাগ। এটাকে আর তখন ওষুধ বলা হচ্ছে না, নিষ্পে ওষুধ বলা হচ্ছে, অর্থাৎ অর্ধেক ওষুধ। কাজেই যে পরিশ্রম করে হলে 20 ভাগের 1 ভাগ, আর পরিশ্রম ছাড়া আপসেপ যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। তাহলে ওষুধ কি? ফল ফসলাদির জাকাত। শুধু ফসল না, সাথে ফলটাও বলতে হবে, ফল ফসলাদির জাকাত। আচ্ছা, তাহলে এখন আমরা জাকাত ক্ষেত্রে ওষুধ কি এগুলো কিন্তু আমাদের জানা হয়ে গেলো, এখানে সংক্ষেপে সেটা দেখানো হয়েছে, সংক্ষেপে দেখানো হয়েছে। এখন মূল যে তিনটাই আসলে জাকাত, আর জাকাত শব্দের 2টা অর্থ, একটা হচ্ছে বরকত বা বৃদ্ধি, একটা হচ্ছে বরকত বা বৃদ্ধি, আরেকটা হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, ইসলাহি। 2টা কী অর্থ? এক হচ্ছে বরকত বা বৃদ্ধি, আরেকটা হচ্ছে পরিচ্ছন্নতা। তাহলে কোথায় বরকত হবে, কোথায় পরিচ্ছন্নতা পবিত্রতা হবে? সেটা মালি হবে, জিসমানি হবে, রুহানি হবে। মালি মানে হচ্ছে মাল সম্পদ বৃদ্ধি পাবে, আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছেন, এবং মাল সম্পদ পবিত্র হবে, কারণ মাল সম্পদ থেকে হারামটা বেরিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আবার জিসমানি মানে দৈহিক, দৈহিক বৃদ্ধি ঘটবে, তার দৈহিক সুস্থতা হাসিল হবে, আবার দৈহিক হারাম থাকবে না, তার হালালভাবে দৈহিক বৃদ্ধি হবে, সুবহানাল্লাহ। এটা বিরাট বিষয়, দৈহিক বৃদ্ধি হালালভাবে হওয়া অত্যন্ত কঠিন একটা বিষয়, কিন্তু সেটা হাসিল হবে, সুবহানাল্লাহ। আবার রুহানি, রুহানি কীভাবে? রুহানি বৃদ্ধি হবে, তার তরক্কি হাসিল হবে, তার ইসলাহি হাসিল হবে, মুহলিকাতগুলো তার ধ্বংস হয়ে মুঞ্জিয়াতগুলো হাসিল হবে, সুবহানাল্লাহ। এবং তাসকিয়া হাসিল হয়ে তিনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, সুবহানাল্লাহ। কাজেই দেখা যাচ্ছে যে বৃদ্ধি এবং পরিশুদ্ধি, বরকত এবং পরিশুদ্ধি, তাসকিয়া, মালি হচ্ছে, জিসমানি হচ্ছে, এবং রুহানি হচ্ছে, সুবহানাল্লাহ। কাজে এটাই হচ্ছে মূল জাকাত ক্ষেত্রে অবশ্যই মূল বিষয়। এই বিষয়গুলো আমরা বিস্তারিত এখন আলোচনা করব। প্রথম হচ্ছে ফজিলত। ফজিলতের সাথেই প্রদান না করলে কি হবে, আর প্রদান করলে কি হবে, প্রদান না করলে কি পরিণতি, এবং প্রদান করলে কি উপকার পাওয়া যাবে, সেটা ফজিলতের সাথে আমরা একসাথে আলোচনা করব। এরপর হচ্ছে প্রদানকালীন কি কি যাচাই করতে হবে, প্রদানের সর্বোত্তম স্থান কোনটা। এটা জাকাত ক্ষেত্রে অবশ্য সব ক্ষেত্রেই, যে প্রথম তাহলে কি, 1 নম্বর বিষয় কি, যে ফজিলত, এবং তার সাথে সাথে কি, প্রদান না করলে কি পরিণতি, আর প্রদান করলে কি উপকার পাওয়া যাবে। আচ্ছা, তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে প্রদানকালীন আমার কি কি যাচাই করতে হবে, যেন তেন জায়গায় দিলে হবে না, আর তার সর্বোত্তম স্থান কোনটা। আচ্ছা, এরপরে শেষ বিষয় হচ্ছে যে সংগ্রহ করা, এবং সংগ্রহ করার কি ফজিলত, যে কিভাবে আমরা সংগ্রহ করব এবং সংগ্রহ করলে কি ফজিলত পাওয়া যাবে। এই 3টা বিষয় আমাদের আলোচনা। এখন এখানে একটা শব্দ এসেছে প্রদান, আর একটা শব্দ এসেছে সংগ্রহ। কোত্থেকে আসলো এগুলো? এটা আসলে আল্লাহ পাক যে বলেছেন যে জাকাতের শব্দটার সাথে আল্লাহ পাক আতা নামে একটা শব্দ ব্যবহার করেছেন, তার অর্থই হচ্ছে আতা উজ জাকা। আতা শব্দের মানেই হচ্ছে যে জাকাত আদায় করা। কিতাবাদিতে সব জায়গায় দেখবেন লেখা আছে জাকাত আদায়। আদায় মানে কি? আদায় হচ্ছে সংগ্রহ করা, সেটা নিজের থেকে আদায় করতে হবে, আবার অন্যদের কাছ থেকে আদায় করতে হবে, সুবহানাল্লাহ। নিজের উপরে ফরজ ওয়াজিব হলে সেটা অবশ্যই আদায় করতে হবে, আর নিজের উপরে ফরজ ওয়াজিব হোক বা না হোক, তার আয়ত্তের মধ্যে যারা আছে তাদের সবার কাছ থেকে সেটা আদায় করতে হবে, 1 নম্বর অর্থ।
আর দ্বিতীয় অর্থ হচ্ছে প্রদান করা, সেটা যে যাচাই করে প্রদান করতে হবে, যেন কোনো জায়গায় প্রদান করলে কিন্তু জাকাত আদায় হবে না। যে শয়তান যেখানে দিলে খুশি হবে সেখানে দিলে কি জাকাত আদায় হবে কি? আল্লাহ পাক যেখানে দিলে খুশি হবেন সেখানে দিতে হবে, এটুকুই মূল বিষয় আমাদের, এটুকুই। তাহলে তিনটা বিষয় আমরা আলোচনা করব, এখন আমরা বিস্তারিত শুনব যে কোন বিষয় কি আছে। প্রথমে হচ্ছে ফজিলত, প্রদান না করলে কি হবে এবং প্রদান করলে কি পাওয়া যাবে। তো ফজিলতের মধ্যে যেটা এক নম্বর হচ্ছে যে জাকাত কীরকম, এটা কি কোনো ঐচ্ছিক বিষয় নাকি আবশ্যিক বিষয়, ম্যান্ডেটরি? আবশ্যিক বিষয়। কীরকম আবশ্যিক বিষয়, সহজেই বোঝা যাবে যে কালামুল শরীফে আল্লাহ পাক প্রায় 32 জায়গায় জাকাত শব্দটা দিয়ে সরাসরি আদেশ করেছেন, সুবহানাল্লাহ। কত জায়গায়? 32 জায়গায়। এখানে যে ফরজ মানে এমন শক্ত ফরজ যে যদি কাউকে আমি, যদি কোনো অফিসের মালিক তার কর্মচারীকে এসে বলে যে কাজটা করো, তাহলে কর্মচারী নিশ্চয়ই বসে থাকবে না, সে বেচুন হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সরাসরি মালিকের নির্দেশ। সেখানে সমস্ত জাহানের যিনি মালিক, যে কোটি কোটি জাহান আছে রব্বুল আলামিন, তিনি আদেশ করছেন 32 বার জাকাত শব্দ দিয়ে, সুবহানাল্লাহ। এছাড়া ইনফাকা শব্দ দিয়ে 34 বার, সৎকা শব্দ দিয়ে 9 বার, টোটাল 84 বার জাকাতের বিষয়টি কালামুল শরীফে উল্লেখ করা হয়েছে, সুবহানাল্লাহ। ফাকিমুসলা ও আতু জাকা, এটা অনেকবার এসেছে। ফাকিমুসলা আমি সহজ করে নিয়েছি, আগে বিস্তারিত আয়াতগুলো বলতাম, এখন বিস্তারিত বলবো না, সংক্ষেপে বিষয়গুলো বলবো যাতে সবাই সেটা সহজে উচ্চারণ করতে পারে। ফাকিমুসলা ও আতু জাকা, এই শব্দগুলোই কালামুল শরীফে অনেকবার এসেছে, সুবহানাল্লাহ। যে নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো, সুবহান, আতাউ জাকা, যেটা আমরা বললাম যে আদায় করা এবং প্রদান করা, আমার সাথে সাথে কিন্তু বলতে হবে যে জাকাত, আতাউ জাকা মানে কি? আদায় করা এবং প্রদান করা, আদায় করা এবং প্রদান করা, আদায় মানেই সংগ্রহ করা, যে নিজের থেকেও করতে হবে এবং আয়ত্তর মধ্যে যারা আছে সবার কাছ থেকে করতে হবে। তাহলে জাকাতটা কীরকম? জাকাত হচ্ছে ফরজ, অত্যন্ত শক্ত ফরজ। আল্লাহ পাক 32 বার বলেছেন, 84 বার জাকাত শব্দ ছাড়া অন্যান্য শব্দ দিয়ে বলেছে। এছাড়া খরচ করা হিসেবে জাকাতের শব্দটি একজন হিসাব দেখিয়েছে যে শুধু খরচ বললে আমার তো আগে ফরজটা করতে হবে নাকি নফলটা আগে করতে হবে? ফরজটা করতে, সেই হিসাবে প্রায় 150 বারের মতো জাকাতের বিষয়টা, জাকাতের ওসুরের বিষয়টা কালামুল্লাহ শরীফে এসেছে, সুবহানাল্লাহ। যে এত অধিক সংখ্যক বা কোনো একক বিষয় কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক তিনি উল্লেখ করেননি, সুবহানাল্লাহ। কাজেই খুব ফিকির বুক করতে হবে যে কত শক্ত, কত গুরুত্বপূর্ণ ফরজ। তা এখন যদি ফরজটা আদায় না করি তাহলে কি হবে? যে জাকাত ফেটা ওষুধ তার নিজের জন্য কি, সেটা সেটা কি হারাম? আল্লাহ পাক যেটা ফরজ করেছেন তার বিপরীতটা করা কি হারাম? তাহলে জাকাত যদি কেউ ভক্ষণ করে ফেলে জাকাত ফেটা ওষুধ, তাহলে সে কি করলো? সে হারাম ভক্ষণ করলো, নাউজুবিল্লাহ। তো সেটাই কালামুল্লাহ শরীফে এসেছে, হাদিস শরীফে এসেছে, যে মিশকাত শরীফের হাদিস শরীফ ইমাম হুমায়দুর রহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন, কত ওয়াজাবা আলাইকা সাদাকাতুন ফালা তুখরিজুহা ফাইহলিকুল হারামুল হালালা। আমাদের একটা শীট আছে, সেখানে হাদিস শরীফগুলো বিস্তারিত আছে, একটা পাতার মাত্র একটা শীট, সেখানে এই হাদিস শরীফগুলো বিস্তারিত আছে, আপনারা সংগ্রহ করে নেবেন। কত ওয়াজাবা আলাইকা সাদাকাতুন ফালা তুখরিজুহা ফাইহলিকুল হারামুল হালালা, যে কারো উপরে জাকাত ফেটা ওষুধ ফরজ ওয়াজিব হলো, ফালা তুখরিজুহা, কিন্তু সে সেটা খারিজ করলো না, আলাদা করলো না, সে সেটা মিলিয়ে রাখলো, ভক্ষণ করে ফেলো, নাউজুবিল্লাহ। যে এক গ্লাস পানি, পাক পবিত্র পানি, একটা ফোঁটা নাজাসাত যদি নাপাক আমি ফেলি, পুরো পানিটা নাপাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তেমনি জাকাত ফেটা ওষর যদি সে আলাদা না করে মিশ্রিত করে ফেলে, তাহলে তার পুরো মাল সম্পদ সমস্ত কিছু হারাম হয়ে যাবে, ফাইহলিকুল হারামুল হালালা, নাউজুবিল্লাহ। তাই পুরো জিনিস হারাম হয়ে যাচ্ছে। কাজেই দেখা যাচ্ছে যে ফরজের খেলাফ করলে কি হবে, যদি ভক্ষণ করে ফেলি জাকাত ফেটা ওষর তাহলে হারাম হয়ে যাবে, আর যদি না করি, যদি প্রদান করে ফেলি তাহলে কি পাবো? যদি কেউ হালাল রাখে, যে হারামটাকে আলাদা করে জাকাত প্রদান করে, তাহলে কি হবে? তার খাওয়া খাদ্য, তার মাল সম্পদ সমস্ত কিছু হালাল থাকবে। শুধু হালালই থাকবে না, বরং আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেছেন যে নতুন নতুন হালালের পথ আল্লাহ পাক খুলে দিবেন, সুবহানাল্লাহ, সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। মালকুদির আলাইহি রিজকু ফাল ইনফিক মি মাতাহুল্লাহ লা ইকাল্লিফু লাহু নাফসান ইল্লা মাতাহা সাইয়াজালুল্লাহু বাদা উসরি ইউসরা। অতি সত্তর আল্লাহ পাক কঠিন বিষয়টাকে সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। কাজে এটা মনে রাখতে হবে, এক নম্বর হচ্ছে ফরজ ছিল, যদি না প্রদান করি, ফরজে খেলাফ করি, হারাম ছিল এটা আমার জন্য ভক্ষণ করা, জাকাত হোক, ওসর হোক, ফিত্রা হোক, সেটা সে যদি ভক্ষণ করে, এখন 100টা আম তার মধ্যে 10টা আম তার জন্য দিয়ে দেওয়া ছিল হচ্ছে ওসর দিয়ে দেওয়া, কিন্তু সে জুস বানিয়ে খেয়ে ফেললো 10টা আম 100টা আমের সাথে মিলে, তাহলে তার পুরো 100টা আমি কি হলো? হারাম হয়ে গেলো, নাউজুবিল্লাহ। যদি দিয়ে দিই তখন কি হবে? মাল সম্পদ হালাল থাকবে, এবং কি হবে যে আল্লাহ পাক শুধু হালালই রাখবে না, হালালের পথ আরও উন্মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ। এটা গেল এক নম্বর গুরুত্ব, তার সাথে না দিলে কি হবে, দিলে কি হবে। দুই নম্বর যে বিষয়, এখানে দেখা যাচ্ছে যে ইমান ওনার দলিল, ইমান ওনার দলিল, এটাও কালামুল্লাহ শরীফে প্রায় 3-4টা আয়াত শরীফে আমি পেয়েছি এবং হাদিস শরীফে রয়েছে। সহজ হাদিস শরীফ যেটা, একটা দীর্ঘ হাদিস শরীফ, সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে আজ জাকাতু বোরহানুন, বোরহান মানে হচ্ছে দলিল, জাকাত হচ্ছে দলিল স্বরূপ, ইমানের দলিল স্বরূপ, সুবহানাল্লাহ। এবং কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক আরও শক্ত কথা বলেছেন, গতবার আমি এই আয়াতগুলো আলোচনা করিনি, যে ছোট ছোট আয়সব আমি ইয়ে করেছি এবার, যে আল্লাহ পাক কালামুল শরীফে বলেছেন যে আল্লাদিনা লা ইউতুনা যাকাতা ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, যে আল্লাদিনা লা ইউতুনা যাকাতা, যে আবার এখানে আতা শব্দটা ইউতুনাস ফর্মে এসেছে, যে যারা যাকাত আদায় করবে না, প্রদান করবে না, কি হবে, যে ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, ওয়াহুম বিল আখিরাতি, তারা আখিরাতে বিশ্বাস করে না, তারা হচ্ছে কাফের, নাউজুবিল্লাহ। খুব ফিকিরের বিষয় যে মূল মূল বিষয়গুলো থেকে কিন্তু আমরা গাফেল, আমরা কিন্তু জানি না। মামদু মুর্শিদ কিবলা আসলে তিনি যদি না জানাতেন আমাদের কিন্তু ইমান কোনোদিন ঠিক থাকতো না। এখন আমাদেরকে ধরে বেঁধে, এই যে আপনাদেরকে ডাকা হয়েছে, আমাকে দুপুরে লিস্ট দেখানো হয়েছে যে আন্দোলনগুলো ডাকা হয়েছে, তাদের সদস্য তো আমি অনেক দেখলাম, কিন্তু কজন আসলো, সবাই কিন্তু আসতে পারেনি, সবাই কিন্তু ইমান হেফাজত করতে পারছে না, পারছে কি, দরসুবের সাথে সংশ্লিষ্ট, কিন্তু তারাও কিন্তু ইমান হেফাজত করতে পারছে না। এখন আমরা শুনবো যে আল্লাহ পাক স্বয়ং বলে দিচ্ছেন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, সরাসরি আল্লাহ পাক কাফের বলে দিচ্ছে, আল্লাহ পাক স্বয়ং বলে দিলেন। কাজেই খুব ফিকির করতে হবে যে ইমানের অংশ হচ্ছে যাকাত, যে ভাববে যে আমি যাকাতের কাজ করবো না, আদায় করবো না এবং হক জায়গায় পৌঁছাবো না, তার বুঝতে হবে, আমি গতবার বলেছিলাম তার ইমানটা পরিপূর্ণ হয়নি, কিন্তু আল্লাহ পাক সরাসরি কি বলে দিলেন, হুম কাফেরুন, সে কাফের, নাউজুবিল্লাহ। খুব ফিকিরের বিষয়, এই বিষয়গুলো ফিকির করতে হবে। এই জন্যেই সিদ্দিকে আকবর আসলাম তিনি তখন জিহাদ করেছিলেন, যাকাত কিন্তু প্রদান করার জন্য তিনি জিহাদ করেন নাই। কেন জিহাদ করেছিলেন? যাকাত আদায় করার জন্য। তিনি বলছেন আল্লাহ, আল্লাহ পাক ওনার কসম, আল্লাহ পাক ওনার কসম, লাউ কাতিলেন না, আমি তাদের বিরুদ্ধে জিহাদ করলাম, অবশ্যই 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 আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। মান ফারাকা বাইনা সালাতি ওয়া যাকাত, যাকাত এবং নামাজের মধ্যে যারা পার্থক্য করে, মান ইত্তাদানি যাকাত, যাকাতের একটা উটের উট বাঁধার রশিও, একটা সাধারণ তুচ্ছ রশি, কিচ্ছু হয় না, সেই রশিও যে কম দিবে, তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম, সুবহানাল্লাহ। তিনি কিন্তু আদায় করার জন্য জিহাদ ঘোষণা করলেন, সুবহানাল্লাহ। কাজেই ফিকির করতে হবে যে যাকাত, সম্মানিত যাকাত হচ্ছে ইমান ওনার অংশ, পুরোপুরি ইমানই, সুবহানাল্লাহ। এখন যদি আমি ইমান থেকে বাদ হয়ে যাই তাহলে কি হবে? তাহলে আমার কোনো কোনো নামাজ রোজা কবুল হবে কি? ইবাদত বন্দি কবুল হবে কি? কোনো ইবাদত বন্দি কিন্তু কবুল হবে না। কাজেই যাকাত না দিলে তার কোনো ইবাদত বন্দিকে, যাকাতের কাজ না করলে, তার যদি মনের মধ্যে খচখচানি থাকে যে যাকাতের কাজ না করলে কি হয়েছে, তাহলে বোঝা যাবে তার ইমান নাই এবং তার অন্য কোনো ইবাদত বন্দিকে কবুল হবে না। এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে কোনো ইবাদত বন্দিকে তার কবুল হবে না, নাউজুবিল্লাহ। খুব ফিকিরের বিষয়। এখন সে নামাজ পড়ছে, আমরা আগে হিসাব দেখিয়েছি 2100 ওয়াক্ত নামাজ সে পড়ে যে বছরে, কিন্তু বছরে একবার সে যাকাত দেয় না, যাকাতের কাজ করে না, তাহলে কি হবে, তার ইমান নাই, তার কোনো ইবাদত বন্দি কবুল হবে না। এবং এই যে হারাম হয়ে যাচ্ছে, হারামের যে ফলাফল সেটা আমরা বলেছি যে তার যে খাওয়া খাদ্য সমস্ত কিছু হারাম হয়ে যাচ্ছে, যে হারামের যে কুফল সেজন্য কি হতে হবে, তাকে জাহান্নামী হতে হবে। এক দানা হারাম ভক্ষণ করলে যে 40 দিন ইবাদত বন্দি কবুল হয় না, এবং লাই আতকুলুল জান্নাত জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম থেকে বর্ধিত গোস্তের টুকরা জান্নাতে প্রবেশ করবে না। কাজেই নিশ্চিন্ত থাকার কোনো উপায় নাই যে আমি যাকাতের কাজ করবো না, আমি নিশ্চিন্ত থাকবো, কোনো উপায় নাই, তাকে পেরেশান হতে হবে, তাকে উদ্বিগ্ন হতে হবে যে কীভাবে যাকাতের কাজ করা যায়, নিজেরটাও সংগ্রহ করতে হবে, অন্যের নিজেরটাও আদায় করতে হবে, অন্যেরটাও সংগ্রহ করতে হবে, এবং হক জায়গায় সেটা মোহাম্মদিয়া জামিশুরি এতিমখানা লীলাবণী, এখানে সেটা পৌঁছে দেওয়া হবে, সুবহানাল্লাহ। কাজে এটাও আমরা শিখে ফেললাম যে না দিলে কি হবে, যে ইমান ইমানদার থাকতে পারবে না, তার ইবাদত বন্দি কবুল হবে না, সে জাহান্নামী হয়ে যাবে। আর দিলে তাহলে কি হবে, দিলে হচ্ছে তার সমস্ত ইবাদত বন্দি তো কবুল হবে, এই যে আগে বললাম, সে ইসলাহ হয়ে যাবে এবং তার দৈহিক বৃদ্ধি করবে হালাল উপায়ে, তো সে দৈহিকভাবে সুস্থ থাকবে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক হুজুরি কল করে দিয়ে, তাসকিয়া দিয়ে তার সমস্ত ইবাদত বন্দিকে কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। কাজেই আমরা একবারেই কিন্তু এগুলো শিখে নিচ্ছি, গতবার আমরা আলাদা আলাদা আলোচনা করেছি, যখন এখন সময় কম, একবারে একটা ছকের মধ্যে আমি নিয়েছি, দেখা যাচ্ছে ছকটা, ছকটা অনুযায়ী তাহলে বুঝে নিতে হবে যে একবারেই কিন্তু এখন শিখা হয়ে যাচ্ছে। এরপরে তিন নম্বর বিষয় হচ্ছে অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি। এখন রিজিকের মালিককে আল্লাহ পাক তিনি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালাম রসুল বলছেন নাহনু কসামনা বাইনাহু মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে যেই বিষয়গুলো আমি বলি মোটামুটি সমস্ত বিষয়ই মামদু হযরত মুর্শিদ কিবলা আসলে ওনার ওয়াজ শরীফ থেকে আমি শিখেছি, ওনার কাছ থেকে আমি তালিম নিয়েছি, সুবহানাল্লাহ। যে এই বিষয়গুলো আমরা মনে রাখি না, খেয়াল করি না, কিন্তু উনি কিন্তু জামিউল ইলিম, ওনার কাছে অনেক কিছু রয়ে গেছে, কাজে যে ওনার দিকে রুজু থাকবে সে কিন্তু অনেক কিছু হাসিল করতে পারবে, সুবহানাল্লাহ। কাজে এই বিষয়টাও তিনি শিখেছেন, নাহনু কসামনা বাইনাহু মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে আল্লাহ পাক বলেছেন নাহনু আমি বন্টন করে দিয়েছি, যে যার রিজিক আছে আমি সেটা কিন্তু তার মধ্যে বন্টন করে দিয়েছি, যার যা রিজিক পাওয়ার আমি বন্টন করে দিয়েছি। কাজেই যতটুকু পাওয়ার সেটা কিন্তু সে পাবেই, তার রিজিক কিন্তু সে পাবেই, কিন্তু এখানে বলা হচ্ছে যে অর্থনৈতিক মুক্তি। তাহলে কেন অর্থনৈতিক অবমন্টন মানুষের থাকবে, কেন থাকবে? কারণ যেই উসুলগুলো আল্লাহ পাক দিয়েছেন, যে উপায়গুলো আল্লাহ পাক দিয়েছেন, সে উপায়গুলো সে অবলম্বন করছে না। যেমন আল্লাহ পাক কী দিয়েছেন, আল্লাহ পাক রিজিকদাতা কী দিয়েছেন আমাদের সচ্ছলতার জন্য, যাকাত ব্যবস্থা দিয়েছেন, সুবহানাল্লাহ। যাকাত ক্ষেত্রে ওষুধের ব্যবস্থা দিয়েছেন, সুবহানাল্লাহ। এই উপায় যদি আমি অবলম্বন না করি তাহলে কিন্তু আমি রিজিক পাবো না, আমার রিজিকের সচ্ছলতা আসবে কি? আমাদের রিজিকের সচ্ছলতা কিন্তু আসবে না। কাজে বুঝতে হবে যে আল্লাপা কিন্তু দুনিয়াতে ইখতিয়ার দিয়ে রেখেছেন যে আমার জন্য ভালাইটাও রেখেছেন, আবার ভালাইটা গ্রহণ না করলে যে মন্দটা সেটাও আমার জন্য আছে, আল্লাপাক বন্টন করে রেখেছেন। কাজেই যে কেন আমাদের অভাবন্টন থাকে, মুসলমানদের তো অভাবন্টন থাকার কথা না, কারণ হচ্ছে যে মূল মূল উসুল আল্লাপাক দিয়ে রেখেছেন সেই উসুলগুলা আমরা গ্রহণ করি না, সেই উসুলগুলো আমরা ব্যবহার করি না। যে প্রথমে যে বললাম যে নিয়ামত আল্লাপাক দিয়েছেন, জাকাত তেমনই একটা নিয়ামত, যে জাকাত ব্যবস্থা ছাড়া দোসরা কোনো উপায়ে কোনোদিন সচ্ছলতা আসবে না। একটা মানুষ কোটি কোটি টাকার উপরে শুয়ে থাকে কিন্তু তার ঘুম আসে না, কেন? তার চাহিদা মিটেনি, তার চাই চাই, তার কোটি কোটি টাকা আছে আবার কোটি কোটি চাহিদা তার, তাহলে সে কি ধনী না গরিব? সে গরিব, তার কোটি কোটি, যার যত বেশি চাহিদা সে তত বেশি গরিব। কাজে কোটি কোটি টাকা কোটি কোটি চাহিদা, সে কোটি কোটি পরিমাণে দরিদ্র, তার কোটি কোটি টাকা মাইনাস হয়েছে, নাউজুবিল্লাহ, সে কিন্তু ধনী হতে পারেনি। কাজেই জাকাত ব্যবস্থার মধ্যে একমাত্র, এটা খুব ভালো করে মনে রাখবেন, একমাত্র জাকাত ব্যবস্থার মাধ্যমে যে আল্লাপাক অর্থনৈতিক সচ্ছলতা দিবেন, যে এরকম না খালি আত্মিক সচ্ছলতা দিবেন, যে অর্থনৈতিক সচ্ছলতা দিবেন পাশাপাশি আত্মিক পরিতৃপ্তি সেই চাহিদাও তার মিটিয়ে দেওয়া। এই জন্যই প্রথমে বলেছি মালি জিসমানি রুহানি তিন দিক থেকে তার তাস্কি হাসিল হবে, তার বৃদ্ধি করবে, সুবহানাল্লাহ। কাজে কোনো দিন কেউ কোনো দিন ধনী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে জাকাত ব্যবস্থাতে সে আঞ্জাম না দিচ্ছে, কোনো দিন সে পারবে না, কোনো দিন পারবে না। কাজে এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে আল্লাপা কালামুল সে বলেছেন মামা আতাই তুমি জাকাতিন তুরি দুন আওয়াজ আল্লাহ উলাই কৌমুল মোদিফুন মামা আতাই তুম, ওই যে আতা শব্দ আবার এসেছে, আতাই তুমি জাকাতিন তুরি দুন আওয়াজ আল্লাহ, যারা আতা শব্দ জাকাত আদায় করলো এবং হক জায়গায় পৌঁছলো, মোহাম্মদিয়া জামশিয়া ইতিব কানাল এবং লীলাবণী এখানে পৌঁছলো, আমাদের জন্য সহজ হয়ে গেছে এখন পৌঁছানো, এখানে পৌঁছালো কি হবে আল্লাপাক ওনার সন্তুষ্টির জন্য। ফা উলাইকা হুমুল মুদাইফুন, মুদাইফুন শব্দ অর্থটা একটু ব্যাখ্যা করতে হবে, এটা মামুন মুর্শিদ কিনা আছে ওনার ওয়ার্কশপে আমি পেয়েছি, যে নিয়ত অনুযায়ী যে মুদাইফুন মানে হচ্ছে যে কর্তা, কর্তা মানে হচ্ছে এখানে হচ্ছে সমৃদ্ধি, কি সে অন্যকে সমৃদ্ধি দান করবে, সে নিজে তো সমৃদ্ধিশীল হবেই এবং অন্যকেও সমৃদ্ধি দান করবে, সুবহানাল্লাহ। এবং একটা আয়াত শরীফের ব্যাখ্যা মামুন মুর্শিদ কিনা আছে বলছে এর পরিণতি হচ্ছে জান্নাত, কারণ দুনিয়াতে সমৃদ্ধি স্থায়ী নয়, স্থায়ী কি স্থায়ী নয়, আল্লাপাক এখানে বাড়ি দিবেন অনেকগুলো বাড়ি দিবেন কিন্তু এটা অস্থায়ী, আল্লাপাক যে যা বাড়াবেন সেটা কি হবে অস্থায়ী হবে না স্থায়ী হবে, এখানেও বাড়ি দিবেন আবার স্থায়ী পরিণতিও দান করবেন, সেটা জান্নাত ছাড়া আর কোথাও হতে পারে না, হতে পারবে কি? তার মানে যে জাকাতের কাজ করে সে কি পাবে, এটা সরাসরি জাকাতের কথা বলছে, অন্য কিছু বলা হয় না, ওয়ামা আতাই তুমিন জাকাতিন তুরি দুন আওয়াজ আল্লাহ ফা উলাইকা হুমুল মুদিফুন, যে আল্লাপাক তাকে সচ্ছলতা দান করবেন, সে সমৃদ্ধিশীল হবে, অন্যকে সমৃদ্ধি দান করবে, সে জান্নাতি হবে, অন্যকেও সে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। এবং নিয়ত অনুযায়ী মামুন মুর্শিদ কিনা আলাইহিস সালাম আলোচনার মধ্যে বলছে নিয়ত অনুযায়ী, এখন যদি আমি নিয়ত করি এই বর্ধিত বা কর্তৃক পর্যন্ত বর্ধিত হবে, যে কুনু রব্বানিন, যে যিনি খলিক মালিক রহমান ওনার দিদার আমি চাই, সুবহানাল্লাহ, আমরা চাই না, তাহলে আল্লাপাক সেই পর্যন্ত এই সীমা ঠিক করে দিবেন, সুবহানাল্লাহ। যার যা নিয়ত অনুযায়ী, যদি নিয়ত অনুযায়ী সে আমল করে, নিয়ত অনুযায়ী সে কোশিশ করে, তাহলে মুদিফুন মাকাম হচ্ছে যে যিনি খলিক মালিক রহমান আল্লাপাক ওনার সম্মানিত দিদার মোরক, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত শরীফ সরাসরি কিন্তু এগুলো কোনো বানোয়াটি কোনো কথা নাই, আপনার নিজেরা পড়ে দেখবেন তাফসিরেও এরকম আছে, তাফসির জ্বালানি শরীফে এরকমই লেখা আছে, সুবহানাল্লাহ। কাজেই এখানে আমরা দেখলাম যে অর্থনৈতিক মুক্তি জাকাতের সাথে দ্বৈত, দোসরা কোনো উপায় আমাদের জানা নাই, যেটা আমরা দেখেছি আগেও যে হযরত সিদ্দিক আকবর হোসেন তিনি জাকাত ব্যবস্থা কায়েম করলেন, তারপরে হযরত ফারুক আজম আনসার তিনি হিসাব করে করে জাকাত, হযরত জুনুর আলাইহিস ওনার সময় এমন অবস্থা যে যে জাকাত ঘরে ঘরে লক্ষ লক্ষ কোটি কোটি দিনার দিন, হযরত যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এগুলো বলতে হয় যে মানুষ যাতে বুঝে বিষয়টা কতখানি, যে উনি বলেছেন যে আমরা নাক মোরক মুছেছি কাপ্তানের কাপড় দিয়ে, এখন আপনারা কম্পিউটার সার্চ দিয়ে দেখবেন যে টপকাপি মিউজিয়ামে আমি দেখেছি, সার্চ দিয়ে পেয়েছি টপকাপি মিউজিয়ামে কাপ্তানের কাপড়ের স্যাম্পল রাখা আছে, সেটা কেমন যে রাজকীয় পোশাক, সুবহানাল্লাহ, রাজা এই কাপড়টা পরে, কে পরে, রাজারা এই কাপড়টা পরতেন, সেই কাপড় দিয়ে ওনারা কি করেছেন নাকের ময়লা পরিষ্কার করেছেন, সুবহানাল্লাহ। যে নাকের ময়লা পরিষ্কার করায় রাজার পোশাক দিয়ে, তাহলে অন্যান্য বিষয়গুলো কত দামি, কত সমৃদ্ধিশীল, এটা হিসাব করতে হবে, যেটা পুরোপুরি কুদ্রতি বিষয়, মানুষের মন গড়া তর্জ তরিকা দিয়ে কোনোদিন সচ্ছলতা আসেনি, আসবে না, একমাত্র জাকাত ব্যবস্থা ছাড়া কোনোদিন এটা সম্ভব না, এবং এমন সচ্ছলতা আসবে যেটা সাহাবায়ে কেরামের মধ্যে ওনার কান্নাকাটি করেছেন যে জান্নাতি কি চলে আসলো কিনা দুনিয়াতে, সুবহানাল্লাহ, যে সেই রকম সচ্ছলতা আল্লাপাক দান করবেন, সুবহানাল্লাহ। এখন যদি তাহলে জাকাতের কাজ না করি তাহলে কি পরিণতি হবে, যেটা হাদিস শরীফে বলা আছে মাল সম্পদ নষ্ট হবে, ধ্বংস হবে, নষ্ট হওয়া একটা জিনিস, ধ্বংস আরেকটা জিনিস, নষ্ট হওয়া মানে কিছু নষ্ট হওয়া, আর ধ্বংস হওয়া মানে পুরোটাই গায়েব হয়ে যাওয়া, পুরোটাই ধ্বংস হয়ে যাওয়া, যেটা হাদিস শরীফ থেকে এসেছে যে মা তুলিফা মালুন ফি বারেওয়ালা বাহারে ইল্লা বি হাফসির জাকাত, যে জমিনে পানিতে মাল সম্পদ নষ্ট হয় কখন, হাফসির জাকাত, হাফসুর জাকাত, হাফসুর জাকাত মানে হচ্ছে জাকাত বন্দি করে রাখলে, নাউজুবিল্লাহ, জাকাত যদি কেউ বন্দি করে রাখে তাহলে কি হবে, মাল সম্পদ কি হবে, নষ্ট হবে, মাল সম্পদ কি হবে, নষ্ট হবে, তাহলে মাল সম্পদ নষ্ট হবে কখন, জাকাত বন্দি করে রাখলে, তাহলে জাকাত আবার কিভাবে বন্দি করে, মানুষকে বন্দি করা যায়, জাকাত বন্দি হয় কিভাবে, এই যে শব্দটা অর্থই তাই, বন্দি করা, অবরুদ্ধ করা, বন্দী হয় তখন যে আপনার উপরে ফরজ ওয়াজিব হলো জাকাত ফিতর ওষুধ আপনি দিলেন না, কম দিলেন, তাহলে বন্দী হয়ে গেল না? আপনি আর আদায় করার কথা ছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী যা পেশাজীবী যারা ছিল যে বিভিন্ন খান থেকে আত্মীয় স্বজন যারা আছে তাদের ক্ষেত্র থেকে আপনার আদায় করার কথা ছিল, আপনি আদায় করলেন না, জাকাত বন্দী হয়ে গেল না? আবার যে প্রদান করার কথা ছিল আল্লাহ পাক যেখানে সন্তুষ্ট হন, মোহাম্মদীয় জামিয়া শরীয়ত নাম লীলা বোর্ডিং এখানে প্রদান করার কথা, যে আপনি এক জায়গায় প্রদান করেন খারিজি মাদ্রাসা, হ্যাঁ সেখানে প্রদান করলেন, যারা যে হরতাল লং মার্চ করে যারা বোমা বানায়, তাহলে কি জাকাত বন্দী হয়ে গেল না? তাহলে এইভাবে যারা জাকাত দিবে জাকাত প্রদান করবে তারা জাকাত বন্দি করে রাখলো তাদের মান সম্পদ কী হবে? মান সম্পদ নষ্ট হবে, নাউজুবিল্লাহ। আবার আরেকটা হাদিস শরীফ মা খলাতুতি জাকাতু মালান কত্তু ইল্লা হালাকাতু, তো প্রথম হাদিস শরীফটা হজরত ফারুক আজম আলাইহিস সালাম ওনার থেকে বর্ণিত, দ্বিতীয় হাদিস শরীফটা হজরত সিদ্দিক আকবর আলাইহিসসালাম আলাইহিসসালাম ওনার থেকে বর্ণিত সুবহানাল্লাহ, কি যে যদি জাকাতের মাল সম্পদ মূল মালের সাথে মিলিয়ে দেওয়া হয় জাকাত ফেটে ওষুধ, তাহলে কী হবে? সমস্ত মাল সম্পদ কত্তু মানে হচ্ছে অবশ্যই অবশ্যই সমস্ত মাল সম্পদ ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কাজেই মিশিয়ে দিলে কী হবে? ধ্বংস হবে। আর যদি যে ঠিক মতো আদায় না করে প্রদান না করে বন্দি করে রাখে তাহলে কী হবে? মাল সম্পদ নষ্ট হবে, নাউজুবিল্লাহ। তা নষ্ট হবে কখন? আমার কিন্তু সবার উত্তর দেওয়া লাগবে, মাল সম্পদ নষ্ট হবে কখন? বন্দি করে রাখলে। আর ধ্বংস হবে কখন? মিলিয়ে মিশিয়ে দিলে, একাকার করে ফেললে, পুরো মাল সম্পদের মধ্যে আমি আমার 10,000 টাকা জাকাত দিলাম, এখন আমি 9,999 টাকা দিলাম, 1 টাকা দিইনি, 1 টাকা আমি যে কোনো কারণে হোক দিইনি, এই 1টা টাকা আমার সমস্ত মাল সম্পদের মধ্যে ঘুরতেছে, 1 টাকার একটা অংশ ঘুরতেছে, যেখানে আমি হাত দিব 1 টাকার একটা অংশ আছে, পুরো মাল সম্পদটা ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ। পুরো মাল সম্পদটা হারাম হয়ে যাবে, আগে যে দেখলাম পুরো মাল সম্পদটা হারাম হয়ে যাবে। এখন তাহলে মাল সম্পদ ধ্বংস হবে, নষ্ট হবে। আর যদি আমি জাকাতের কাজ করি, আদায় করি এবং প্রদান করি, সবসময় বুঝতে হবে এগুলো মূল কাজ, আমি মুসলমান, আল্লাহ পাক যা আদেশ করেছে আমার মূল মূল কাজগুলো আমাকে করতেই হবে, আমার ঈমান ঠিক রাখতে হলে, মুসলমান ঠিক রাখতে আমার করতেই হবে। তাহলে যাকাত যদি আমি দেই, সংগ্রহ করি, যে এখানে যদি পৌঁছে তাহলে কী পাবো আমি? যে এখন মাল সম্পদ ধ্বংস হতো, এখন কিন্তু ধ্বংস হবে কি? ধ্বংস কিন্তু হবে না। যে আল্লাহ প্রথম যে পয়েন্টটা ছিল অর্থনৈতিক মুক্তি, অবশ্যই অর্থনৈতিক মুক্তি আসবে, সুবহানাল্লাহ। শুধু একটা উদাহরণই দিব, সেটা হচ্ছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি মাত্র 2.5 বছরের জন্য খিলাফত কায়েম করেছিলেন, কতদিনের জন্য? 2.5 বছরের জন্য। এই 2.5 বছরের পরে, 2.5 বছরের পরে না আসলে, যে 2.5 বছরের মধ্যেই এক সময় কি হলো, যে ওনার গভর্নর না ওনার কাছে চিঠি লিখলো, কি কেউ জাকাত ফেটে ওষুধ নেয় না, এত এতটা মাল সম্পদ জমা হচ্ছে কিন্তু কেউ নিচ্ছে না, কি করব? উনি বললেন বাজারে বাজারে ঘোষণা দাও যে জাকাত ফেটে ওষুধ দেওয়া হবে, যার প্রয়োজন নিয়ে যাও। বাজারে বাজারে ঘোষণা দেওয়া কেউ নিতে আসলো না। তিনি আবার বললেন যে তাহলে রাস্তার মোড়ে মোড়ে ঘোষণা দাও যার প্রয়োজন, যে যে খাত ছিল খাত ছাড়া যার প্রয়োজন, যে যার প্রয়োজন সেখান থেকে নেই, কেউ নিতে আসলো না, সুবহানাল্লাহ। তা ফিকিরের বিষয় যে অর্ধেক জাহানের বেশি তখন মুসলমানদের করায়ত্ত, সেই অবস্থায় একটা লোক আসলো না, কোটি কোটি মুসলমান, এমন একটা লোক তো থাকার কথা, তার কিছু প্রয়োজন আছে, কিছু প্রয়োজন আছে কিন্তু আসবে না। কেন? কারণ হাদিস শরীফে বলা আছে তাসাদ্দাকু, তোমরা জাকাত ফেটে ওষুধ দাও, কি হবে? এমন অবস্থা আসবে যার কাছে যাবে সে বলবে গতকাল আমার হয়তো প্রয়োজন ছিল, আজকে আমার কোনো প্রয়োজন নাই, সুবহানাল্লাহ। এটা ফিকির করতে হবে, এটা কুটুতু বিষয়। জাকাত ফেটে ওষুধ দাও, কি হবে? জাকাত ফেটে ওষুধ দেওয়া হচ্ছে জমিনের মধ্যে, আল্লাহ পাক বলে দিচ্ছেন যে মরুভূমির মধ্যে আমি নহর জারি করে দিব, সুবহানাল্লাহ। জাকাত ফেটে ওষুধ দাও, কি হবে? অতিবৃষ্টি অনাবৃষ্টি হবে না, কি হবে? যথার্থ পরিমাণ বৃষ্টি হবে। জমিনে দেওয়া হচ্ছে জাকাত ফেটে, ফয়সাল হচ্ছে কোথায়? আসমানে। এটা হিসাব করতে হবে, এটা কূটনীতি বিষয়। কাজেই কেউ যদি চিন্তা করে আমি ধনী হয়ে যাবো কিন্তু জাকাতের কাজ করবো না, কোশ্চিন কালেও সেটা সম্ভব না, কোশ্চিন কালেও সে ধনী হতে পারবে না, তার মাল সম্পদ থাকবে না, তার ইমান থাকবে না, তার হারাম সমস্ত কিছু হারাম ভক্ষণ করবে, সে জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কাজে এগুলো ফিকির করতে হবে। আমি সংক্ষেপে অন্যবার অনেক আলোচনা করি, এখন কিন্তু অনেক আলোচনা করছি না, সংক্ষেপে মূল বিষয়গুলো আমি বলে দিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে সমৃদ্ধি আসবে, সচ্ছলতা আসবে, আর শেষ জামানায় তো দিনার দিরহাম ছাড়া কিছুই করা যায় না, কোনো কাজই করা যায় না, তাহলে আমরা ফালে এফরো পালন করবো, তা টাকা পয়সা পাবো কোথেকে? কে দিবেন টাকা পয়সা? আল্লাহ পাক দিবেন। কিসের মাধ্যমে? এই জাকাত ফেটে ওষুধের মাধ্যমে, কুদ্দুতি ভাবে আল্লাহ পাক দিবেন, সুবহানাল্লাহ। মানে আমার তো চিন্তা করার কিছু না, আমার চিন্তা করার কিছু আছে কি? আল্লাহ পাক মালিক, সেটাই আল্লাহ পাক। আমি তো বন্টন করে রাখছি, তোমরা তো নিচ্ছ না, তোমরা তো নিচ্ছ না, যে উপায় আমি দিয়ে রাখছি সেই উপায় ধারে কাছে তোমরা নাই, তোমরা কোথেকে পাবা? তোমরা সারাদিন টানাটানি অবন্টনের মধ্যেই থাকবা, কারাগারি কামড়াকামড়ির মধ্যে থাকবা, নাউজুবিল্লাহ। এখন তো মুসলমানদের তাই অবস্থা, কাফের মসজিদের তজ্জ তরিকার পিছনে পিছনে ছুটে, নাউজুবিল্লাহ। কিভাবে পাবে সচ্ছলতা? আসবে কোনোদিন? কোনোদিন আসবে না। কাজেই একমাত্র জাকাত ব্যবস্থার মধ্যে সেই সচ্ছলতা নিহিত রয়েছে, সুবহানাল্লাহ। আচ্ছা, শেষ যে পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আগে প্রথমেই বলতাম, এখন আমরা শেষে নিয়ে এসেছি, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা, যে বুনিয়াল ইসলাম আলা খমস, খমস মানে হচ্ছে পাঁচটা, ইসলাম ওনার স্তম্ভ কয়টা? পাঁচটা। প্রথম হচ্ছে ইমান, তারপর হচ্ছে নামাজ, তারপর হচ্ছে জাকাত, এরপরে হজ, তারপর হচ্ছে রোজা। এই যে বিষয়টা, পাঁচটার মধ্যে তৃতীয় স্তম্ভ দেখা যাচ্ছে জাকাত, পাঁচের মধ্যে তিন কি? মধ্যবর্তী না? তাহলে তৃতীয় স্তম্ভ, মধ্যবর্তী স্তম্ভ হচ্ছে জাকাত, সুবহানাল্লাহ। ইমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ইমান না হলে তো স্তম্ভ ঘর নির্মাণ করার প্রয়োজনই ওঠে না, কিন্তু স্তম্ভ বানাইতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাকাত। মাঝখানে স্তম্ভ না থাকলে ঘর টিকবে না, টিকবে কি? টিকবে না। কাজেই মধ্যবর্তী স্তম্ভ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। এখন দীন ইসলাম ওনার ঘরটা কিরকম বড়, কত বড়? এর চেয়ে বড় আর কিছু হতে পারে? কারণ এর বাইরে কিচ্ছু নাই, কিছু আছে কি? আল্লাহ পাক সরাসরি বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, যে আমি সমস্ত কিছু দীন ইসলামের ভিতরে কামাল করে দিয়েছি, কোনো কিছু আর বাইরে নাই, সমস্ত নিয়ামত তার মধ্যে দিয়েছি সুবহানাল্লাহ, আমার সন্তুষ্টি তার মধ্যে দিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ। বুঝা গেছে কি? যে সমস্ত কিছু এর মধ্যে, সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ পাক ওনার সন্তুষ্টিও দীন ইসলাম ওনার মধ্যে, সুবহানাল্লাহ। তাহলে ঘরের স্তম্ভ হচ্ছে যাকাত, তাহলে সমস্ত কিছু, সমস্ত নিয়ামত, সমস্ত সন্তুষ্টি এই যাকাত ব্যবস্থার মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, সুবহানাল্লাহ। কেউ যদি যাকাত ব্যবস্থা কায়েম না করে তার ঘরটা টিকবে কি? তার ঘর কিন্তু টিকবে না। কাজেই যে এটুকুই যথেষ্ট, যার বুঝার জন্য এটুকুই যথেষ্ট, যে আমি যদি ইসলাম গ্রহণ করে থাকি, মুসলমান হয়ে থাকি, তাহলে যাকাতের কাজ এই স্তম্ভ আমার প্রতিষ্ঠা করতে হবে। এই স্তম্ভ কি? স্তম্ভ খালি নিজে করলাম তাহলেই হয়ে যাবে কি? এটা প্রতিষ্ঠা করতে হবে। এখন যেমন আমরা কাজ করছি, প্রত্যেককে এইভাবে কাজ করতে হবে। এই যে আমি কথা বলছি, তালিম তালকিন, যে প্রত্যেককে এইভাবে তালিম দেয়, প্রতিষ্ঠা হবে কীভাবে? নিজের ঘর বানাতে পারলে খালি ইট ছুটকে আইনে রেখে দিলে হয়? নিজেরটা দেখলে কি একটা ঘর তৈরি হয়ে যায়? তাই স্তম্ভ প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করাই সুবহানাল্লাহ। কাজেই এই জন্যে এইবার সবচেয়ে শেষে এটা নিয়ে এসছি যে প্রতিষ্ঠা করতে হলে যা করা দরকার সবই করতে হবে। যেটা আমরা করছি মামদু মুর্শিদ তিনি যেভাবে করছেন, প্রত্যেককে সেভাবে প্রতিষ্ঠা করতে হবে। তাহলে দীন ইসলাম ওনার স্তম্ভ, তখন তার ইসলাম, সে তাহলে ইসলামের অন্তর্ভুক্ত হলো, সুবহানাল্লাহ। আর যদি সে প্রতিষ্ঠার কাজ না করে, সে কি ইসলামের অন্তর্ভুক্ত? সে কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে গেল, নাউজুবিল্লাহ। তার কিন্তু ঘর নাই, তার ঘর আছে কি? তার কিন্তু ঘর নাই। আচ্ছা, তাহলে কি এরপরে যদি কেউ যদি এই যাকাত প্রদান না করে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে? সেটাই হাদিস শরীফে বলা হলো, বুখারী শরীফে হাদিস শরীফ, যে বুখারী শরীফে হাদিস শরীফ, উমিরতু আন উকাতিলান্নাস হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন ফারুক আজম আলাইহিস ওনার আওলাদ। আর এর আগে যে বললাম যে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি, তিনি কি কে ছিলেন? হযরত ফারুক আজম ওনার আলাইহিসসালাম ওনার নাতি ছিলেন, সুবহানাল্লাহ। এই যে প্রত্যেক শীর্ষস্থানীয় যারা সাহাবায়ে কেরাম রয়েছে, ওনারা কিন্তু এই বিষয়গুলো আলোচনা করছেন, যাকাতের রসুল। তো ওনারা আলোচনা করেছেন কেন? যে যে সুফল ওনারা লাভ করেছেন, পরবর্তী উম্মত যাতে সুফলগুলো লাভ করতে পারে, সেজন্য ওনারা বিস্তারিত আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। কাজেই এখন যদি কেউ যাকাতের কাজ না করে, তার স্তম্ভ থাকবে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এই বিষয়ে যে হাদিস শরীফে রয়েছে, বুখারী শরীফে হাদিস শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি বলেছেন কি? যে উমিরতু আন উকাতিলান নাস, উমিরতু, আমি আদিষ্ট হয়েছি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কে আদেশ করতে পারেন? মহান আল্লাহ পাক, তিনি আদেশ করেছেন। বুঝা জানি আমার কথা, কে আদেশ করেছেন? আচ্ছা, কি আদেশ করেছেন এখন শুনি। যে উমিরতু আন উকাতিলান্নাস, যে ওই সমস্ত মানুষকে আপনি কতল করে ফেলুন, তাদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করুন। কারা? হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়াকিমুস সালাহ ইয়ুতুজ যাকাহ। তিনটা বিষয়, এক ইমানের সাক্ষ্য দেওয়া, দুই হচ্ছে কি নামাজ প্রতিষ্ঠা, তিন হচ্ছে যাকাত। এখন ইমানের সাক্ষ্য, আমরা কি ইমান এনেছি না? এনেছি। আমরা কি নামাজ পড়ি না? অল্প বিস্তর পড়ায় যে কেউ নামাজ না পড়ে না, কিন্তু দেখা যায় বিদের নামাজটা পড়ে, যেটা ভালো করে জানা আছে। কিন্তু এই যাকাত ব্যবস্থা, এই যে আদায় করা, নিজেরটা হোক আরেকজনের কাছ থেকে তো করেই না, নিজেরটাও ঠিক মতো করে না, আর প্রদান করে যাচ্ছে তাইভাবে, কোনো বাজ বিচার যাচাই না করে প্রদান করে, তাহলে দেখা যাচ্ছে এই তিনটার মধ্যে দুইটা ঠিকই আছে, কিন্তু তিন নম্বর যে বিষয় যাকাত ক্ষেত্রে ওসর, একেবারেই মুসলমানদের মধ্যে নাই, নাউজুবিল্লাহ। তাহলে এই যদি অবস্থায়, তাহলে সে কিসের সম্মুখীন হবে? কিসের সম্মুখীন হবে? এই হাদিস শরীফ অনুসারে উকাতিলান নাস, যে আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার এতখানি অসন্তুষ্ট, যে বললাম সে কিন্তু ইসলাম থেকে খারিজ, তার কিন্তু ইসলাম নামক ঘর নাই। যে কাফেরদের সাথে যেই ফয়সালা, একই ফয়সালা তার প্রতি, যে উমির তো নৌকা তাকে কতল করার ফয়সালা দেওয়া হলো, নাউজুবিল্লাহ। এই তিনটা বিষয় যে কোনো একটা, এর মধ্যে এই তিনের মধ্যে তিনটা মূল। আমি এখন হাজার হাজার কাজ করি, অনেক নেকামল করি, অনেক কাজ করি, মসজিদ মাদ্রাসা অনেক কিছু করেছি, আমি মানুষকে অনেক সাহায্য করি, অনেক দান দক্ষিণে আমি দিয়ে থাকি, অনেক উপকার করি মানুষের, বিরাট দাতা আমি, অনেক কাজ করি, কিন্তু আমার যাকাতের কাজ করতে ইচ্ছা করে না, যাকাতের কাজ আমি করি না, যাকাত দেইও না, অন্যদের কাছ থেকে সংগ্রহ করি না, হক জায়গায় এনে পৌঁছাই না, মোহাম্মদিয়া যেমন সেখানে আমি পৌঁছাই না। তাহলে এই এই অনুযায়ী তার কী ফসলা? সে আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনাদের বিরুদ্ধে সরাসরি সে জিহাদের সম্মুখীন, নাউজুবিল্লাহ। আবার এই তিনটার মধ্যে, তিনটার মধ্যে দেখতে হবে যে ইমান, যাকাত না দিলে, যাকাতের কাজ না করলে তার ইমান আছে কি? তো যাকাত না দিলে তার নামাজ কবুল হবে কি? কবুল হবে না। তাহলে তিনের মধ্যে আবার মূল কোনটা? মূলের মধ্যে মূল কোনটা? যাকাত। এই জন্য সবসময় শেষে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়, যে মূল বিষয়টা হচ্ছে যাকাত। এখন যাকাতের কাজ যে না করবে, শত শত লক্ষ লক্ষ নেক আমল করে, আমলে সলেই করে, কিন্তু যাকাতের কাজ করে না, তার কি অবস্থা? সে সরাসরি আল্লাহ পাক ও নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের বিরুদ্ধে জিহাদের সম্মুখীন, সে পুরোপুরি হালাক, তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, তার রাষ্ট্রীয়, যে কোনো অবস্থায় হোক, তার পরিবার পরিজন নিয়ে, তার আহাল নিয়ে, তার ছেলেপেলে নিয়ে, তার জমি জমা নিয়ে, তার চাকরি নিয়ে, তার ব্যবসা নিয়ে, তার ইলিম অর্জন নিয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে, তার বাইরে অর্থ বাহ্যিক সোসাটা থাকবে, প্রতিটা ক্ষেত্রে সে হালাক। তার হালাকি, তার হালাকি এই দুনিয়াতে সে হালাক, আখিরাতে তার জন্য হালাকি, নাউজুবিল্লাহ। কাজেই খুব ফিকির করতে হবে যে মূল কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। যে মূল কাজের সাথে এখন শয়তান কিন্তু অসুস্থতা দিবে যে মূল কাজগুলো করিস না, অন্য অনেক কাজ আছে তুই সেগুলো কর, সেগুলো করলে অনেক ফায়দা পাবি, কিন্তু মূল কাজ থেকে সে আমাদের বিরত রাখবে কেন, আমাদেরকে হালাক করার জন্য, নাউজুবিল্লাহ। কিন্তু আমি যদি বুদ্ধিমান হয়ে থাকি অবশ্যই মূল কাজগুলো আমি আঞ্জাম দিব, সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে কি যদি এখন মূল কাজগুলো আমি করি, জাকাতের কাজ করি, জাকাত কাটার অবশ্যই কাজ করি, তাহলে কী পাবো? যে আল্লাহ পাক তিনি সন্তুষ্টি হবেন, সন্তুষ্ট থাকবেন, সুবহানাল্লাহ। যে তিনি এখন তো জিহাদের ঘোষণা দিয়েছিলেন, এখন কি করবেন? এমনকি জিহাদ ঘোষণা করবেন না আল্লাহ পাক ওনার সমস্ত সৈন্য সামন্ত আমাকে মদত করবে, কোনটা করবে? আমাকে মদত করবে, এটা কিন্তু আমার বানানোর কথা না, সহজ কোরআন শরীফে ওনার আয়শরীফ ফাঁকি মুসুরা সুরা হজ শরীফ ওনার শেষ আয়শরীফ, আপনার পড়ে দেখবেন সুরা হজ শরীফ ওনার শেষ আয়শরীফ, যেখানে যে আমাদেরকে মুসলমান নাম দেওয়া হয়েছে সেই বিষয়টা আলোচনা করা হয়েছে, যে ফাঁকি মুসলা ওয়াতুজ জাকা ওয়াতাসিমু বিল্লাহ, যে যে নামাজ প্রতিষ্ঠা করলো এবং জাকাত আতাউ জাকা একই কথা বলা হলো, আবার জাকাতের উপরেই নামাজ নির্ভরশীল। তো জাকাতের কাজ যে মূল মূল করলো সে কি? ওয়াতাসিমু বিল্লাহ, এর মাধ্যম দিয়ে আল্লাহ পাক ওনাকে সে হাসিল করলো, সুবহানাল্লাহ। তারপরে কি ফলাফল? কি হুয়া মাওলাকুম, হুয়া মাওলাকুম, আল্লাহ পাক তার অভিভাবক হবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখন কি করবেন? হেফাজত করে রাখবেন, হেফাজত করে রাখবেন। শুধু এখানেই না, আল্লাহ পাক যদি অভিভাবকত্ব গ্রহণ করেন তাকে ফুলের টোকাও কেউ দিতে পারবে না, পারবে কেউ দিতে? ফুলের টোকাটাও কেউ দিতে পারবে না, সুবহানাল্লাহ। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন যে আমার চেয়ে উত্তম অভিভাবক এবং উত্তম মদতকারী আর কেউ আছে কি? আর কেউ নাই। খুব ফিকিরের বিষয় যে ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, এখন এই বিষয়গুলো কি কল্পকাহিনী, রূপকথা? এগুলো কি বাস্তব না অবাস্তব? হচ্ছে বাস্তব। এখন আমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকি, সত্যি যদি ঈমান এনে থাকি, তাহলে এই মূল কাজগুলো আমাদের সত্যি করতে হবে, বাস্তবেই করতে হবে, এটা প্রতিষ্ঠিত করতে হবে। এই খুঁটি, এই স্তম্ভ, এই ঘর কিন্তু আলাদা আলাদা ঘর না, প্রত্যেকের ঘর, এটা প্রত্যেকের ঘর না, প্রত্যেকের ঘর, এটা কিন্তু প্রত্যেকের হিসাব, যার যার ঘর সে হিসাব করতে হবে। এখন যদি আমি দেখি, আমার মোটামুটি আলোচনা হয়ে গেছে, এখন যদি দেখি আমি জাকাতের কাজ করবো না, তাহলে কি হলো? আল্লাহ পাক ওনার আদেশ থেকে আমি খারিজ হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। কি হবে তাহলে ফলাফল? কি হবে? আমার সমস্ত কিছু হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে না, আল্লাহ পাক ওনার অসন্তুষ্টি হবে, এখন আমি জাকাতের কাজ করবো না, আমার ঈমান থেকে আমি খারিজ হয়ে বেঈমান আমি হয়ে যাবো, নাউজুবিল্লাহ, আমি জাকাতের কাজ করবো না, আমি অর্থনৈতিক স্বচ্ছলতা থেকে আমি খারিজ হয়ে কি হবো? যে অভাব অনটন টানাটানি কি আমি বরণ করে নিলাম, নাউজুবিল্লাহ, এখন জাকাতের কাজ করবো না। ইসলাম থেকে খারিজ হয়ে আমি কি নিলাম? যে অমুসলিম হয়ে গেলাম, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক ওনার অসন্তুষ্টির কারণে আমি সর্বক্ষেত্রে আমি হালাকি বরণ করে নিলাম, নাউজুবিল্লাহ। এখন যে যেটা চাবে, আমার বলা কিন্তু আমার বলা শেষ, এখন যে যেটা চাবে সে সেটা করবে, বুঝা গেছে কি? এখন বুঝা গেছে কি? এর মধ্যে আরও কিছু বিষয় আছে এখানে, বিশেষ ফজিলত যে তকদির পরিবর্তন, এটা আমাদের জানা আছে, দোয়া দানের দ্বারা তকদির পরিবর্তন না, জানা আছে না, দোয়া এবং দানের দ্বারা, যেটা হচ্ছে সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম, একটা ঘটনা আছে, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু উনি আগামীকাল ইন্তেকাল করবেন, এই ফসলাটা জানিয়ে দেওয়া হচ্ছে, তকদিরের ফসলা। এখন ওনার শেষ ইচ্ছা কি? ওনার আহলিয়ার হাতে উনি রুটি খাবেন, এখন বিয়ে শাদী করেন নাই, যা হোক বিয়ে শাদী হলো, ওনার আহলিয়া রুটি তৈরি করলেন, উনি খেতে বসছেন, এমন সময় একজন ভিক্ষুক এসে বললো আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন, ওনার এই শেষ ইচ্ছার রুটি তিনি সেটা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এখন দিন পার হয়ে গেল, উনি তো ইন্তেকাল করেননি, কি বিষয়ে? ওনার বিছানার নিচে একটা বিরাট অজগর সাপ, তার মুখে রুটির টুকরা, অজগর সাপটা মরে পড়ে আছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুদরতি ভাবে সেই রুটির টুকরা দিয়ে অজগর সাপটাকে মেরে, যে তকদিরের ভালো মন্দ সেই মন্দটাকে ঘুরিয়ে ভালো ফয়সালা করে দিলেন, সুবহানাল্লাহ। কাজেই একটা সাধারণ দানের ক্ষেত্রে যদি তাই হয়, তাহলে ফরজ দান সৎকার জাকাত ফেতরা ওসর সেই ক্ষেত্রে তাহলে কত ফয়সালা হবে, কিরকম ফয়সালা হবে? যে সারা বছর জাকাতের কাজ যদি কেউ করে, সারা বছর তার তকদিরের ভালো ফয়সালা হবে কি হবে না? অবশ্যই হতে হবে, অবশ্যই তার ভালো ফয়সালা হবে, তার অবশ্যই ভালো ফসলা তার হইতেই থাকবে, হইতেই থাকবে, সুবহানাল্লাহ। এখন নিজের ফসলা নিজে করে নেন, নিজেরটা নিজের আরেকজন করে দিতে পারবে কেউ? পারবে না, যার যারটা তার করতে হবে, সুবহানাল্লাহ। তাহলে এটা জানা গেল। আরেকটা যে আয়াত শরীফ, গুরুত্বপূর্ণ আয়াত শরীফ, গতবার আমরা মশ করেছি, এখন সময় কম, নিজেরা মশ করে নিতে হবে, রেকর্ড আছে সেগুলো শুনে নিতে হবে, সেটা কি? যে সুরা, পবিত্র সুরা তওবা শরীফ, ওনার পবিত্র 103 নম্বর আয়াত শরীফ, পবিত্র সুরা তওবা শরীফ ওনার কত নম্বর আয়াত শরীফ? 103 নম্বর আয়াত শরীফ। আমি সংক্ষেপে আলোচনা করবো, আজকে বিস্তারিত আলোচনা করা যাবে না, আমার রেকর্ড আছে, রেকর্ডগুলো শুনে নেবেন, শীট আছে দেখে নেবেন, যেখানে আল্লাহ পাক আবার বলছেন যে খুদ মিন আমওয়ালিম সদকাতান, এই আয়াত শরীফ সম্বন্ধে মামদুদ মুশিদুল আসা ফিকির করতে বলেছেন, আমি যতবারই ফিকির করি এমন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় বেরোয় যেটা ফিকিরের বাইরে, ফিকিরের ঊর্ধ্বে বিষয় বেরোয় যায়, সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ পাক বলছেন খুদ মিন আমওয়ালিহিম সদকাতান, যে আপনি উম্মতের মাল সম্পদ থেকে জাকাত ফেতরা গ্রহণ করুন। খুদ শব্দের একেবারে অর্থ হচ্ছে গ্রহণ করা, সরাসরি অর্থ, কারণ কে বললেন? আল্লাহ পাক বললেন, ওনার কোনো অভাব আছে কি? কাকে বললেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন। হুজুর পাক ওনার কোনো অভাব ছিল কি? উনি দোজাহানের বাদশাহ, যে সমস্ত সম্পদের কুঞ্জি ওনার পিছনে পিছনে হযরত ফেরেশতা নিয়ে ঘুরেছে, সুবহানাল্লাহ। তাহলে ওনাকে আল্লাহ পাক বললেন আর উনিও গ্রহণ করলেন, উনি কিন্তু গ্রহণ করেছেন, জাকাত আদায় করেছেন, নিজে সংগ্রহ করেছেন। তাহলে খাস সুন্নত, খাস সুন্নত কি? জাকাত সংগ্রহ করা খাস সুন্নত, প্রদান করা তো আলাদা, কিন্তু এখানে সংগ্রহ করা কি? খাস সুন্নত এবং আল্লাপাক ওনার নির্দেশ সুবহানাল্লাহ। কাজে এক হিসেবে এটা ফরজ, যেটা আমরা আগে দেখে আসলাম আতা শব্দের মধ্যেই, কিন্তু আল্লাপাক সেটা নিহিত রেখেছেন। আর এটা সরাসরি এখানে ব্যাখ্যা করে দিলেন যে খুঁজ গ্রহণ করো, সরাসরি গ্রহণ করার কথা বলা হলো, তাহলে সংগ্রহ করাটা হচ্ছে ফরজ সুবহানাল্লাহ। তাহলে এখন সংগ্রহ করে ওনাদের তো কোনো ফায়দা নেই, কাদের জন্য দরকার? মিন আমওয়ালিমস মিন আমওয়ালিহিম, যে ওনাদের উম্মতের মাল সম্পত্তি একেবারে স্পষ্ট, আমওয়ালিম সদাকাতান, আপনি ওনাদের মাল সম্পত্তি যাকাত ফেতরা ওসব হাদিয়া তোফা গ্রহণ করুন। ফলাফল কি, ফলাফল কি দাঁড়াচ্ছে এখানে? চারটা বিষয়, এর আগের যে বিষয়গুলো হতো যে আপাতভাবে কিছু কিছু বিষয়ে মনে হতে পারে যে সে ধনী, কিছু কিছু বিষয়ে মনে হতে পারে সে শান্তি, কিন্তু আসলে হাকিকতে কেউ হতে পারবে না। কিন্তু এই যে বিষয়গুলো, এই চারটা বিষয় কোনোভাবেই কেউ অর্জন করতে পারো না যদি আল্লাপাক তিনি না দেন। নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন, মান্দু মুর্শিদ কিনা আছেন, তিনি যদি না দেন কোনোদিন সে পাবে না। কি বিষয়? এক নম্বর হচ্ছে তহরাত সুবহানাল্লাহ। তহরাত মানে কি? পবিত্রতা। এটা কাদের খুসুসিয়ত? ওনাদের খুসুসিয়ত। ওনাদের পরিচয় কি? নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত পরিবারের অন্তর্ভুক্ত যারা রয়েছেন সুবহানাল্লাহ। যে সর্বশ্রেষ্ঠ পরিবার কোনটা? ওনাদের পরিবার। এই পরিবারে যারা অন্তর্ভুক্ত ওনাদের খাস খুসুসিয়ত আল্লাহ পাক কালামুসে বলেছেন তহরাত সুবহানাল্লাহ। কাজে অন্যরা তহরাত কিভাবে হাসিল করবে? খুজ মিন আমওয়ালিম সাদাকাতান। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার খেদমতে যদি যাকাত পেটা ওসব পৌঁছানো যায় তখনই তারা সেটা হাসিল করবে সুবহানাল্লাহ। এখন ওনার সাথে কানেকশন কই? কানেকশন আছে কি? কানেকশন নাই। যেটা আমি বলেছি হয়তো শুনতে ব্যতিক্রম লাগবে, এটাই সত্যি কথা যে প্রায় 1500 বছর ধরে এই কানেকশনটা বন্ধ আছে। এখন শুনতে কিরকম লাগে? এই আয়াত শরীফের মাধ্যমে যে কানেকশন হওয়ার কথা সেটা বন্ধ আছে। বন্ধ আছে না? আর কেউ এটা বাস্তবায়ন করেছিল? সাইদুল্লাহ শিবের মাহফিল অন্তকাল ব্যাপী আর কেউ জারি করেছে এই পর্যন্ত? এইভাবে সুন্নত, প্রত্যেকের সুন্নত মামদু মুর্শিদ তিনি জারি করেছেন সুবহানাল্লাহ। যে কেউ হয়তো একটা দুইটা সুন্নত পালন করে, মামদু মুর্শিদ সমস্ত সুন্নত জারি করেছেন সুবহানাল্লাহ। তাহলে কেমন কানেকশন? এটার থেকেই বুঝতে সহজ, এটুকু বললেই যথেষ্ট। বোঝা যাচ্ছে না? এই যে আমি এদিনে গিয়ে কথা বলি যে মামদু মুর্শিদ আসলাম তিনি যে এই যে পরিবার বললাম নববী পরিবার আলহিমুসাল্লাম, ওনাদের আওলাদ আলহিমুসাল্লাম বানাতু আলহিমুসাল্লাম, ওনারা কে কার মতো দেখতে, কে কার মতো দেখতে, কার সাথে কার মিল, সেটা তিনি বর্ণনা করেছেন। কোনো কিতাবে আছে? কোনো কিতাবে আছে কি? কোনো কিতাবে নাই। একবার দুইবার দেখলে এই আটজন সম্মানিত আটজনের বর্ণনা দেওয়া সম্ভব? সম্ভব কি? তাহলে কিরকম সম্পর্ক, এটা হিসাব করতে হবে যে কোথায় আমরা আসি, কার কদমে আমরা চুম্বন করার সুযোগ পাই, কার স্পর্শ মরক নেওয়ার আমরা সুযোগ পাই, এটা হিসাব করতে হবে যে আগে পরে এইরকম সম্পর্ক নিয়ে আর কেউ আসেন নাই সুবহানাল্লাহ। কাজেই ওনার সাথে কিরকম সম্পর্ক, ওনার কাছে পৌঁছালে সেটা হুজুর পাক ওনার কাছে পৌঁছাবে অবশ্যই, কোনো সন্দেহ নাই। আর যারা সুন্নতের আমল করে না, যারা বেগানা মহিলার দিকে তাকায় থাকে, সিস্টার সিস্টার করতে করতে তাদের মুখ দিয়ে ফেনা বেড়ে যায়, বেগানা দেদাচ্ছে তাকাচ্ছে দেদাচ্ছে উঠে বসে করে, তাদের সংযোগ আছে কি? তাদের সাথে তো সংযোগ নাই, তারা রহমতপ্রাপ্ত না লানতপ্রাপ্ত? লানতপ্রাপ্ত না 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 জিরো মঞ্জুরি ইলা, যে দেখে এবং দেখায় উপর উপরে আল্লাহ পাক ওনার লানত। কাজেই কারোর সাথে এমন সম্পর্ক আছে কিনা ওটা খুঁজে পাওয়া কঠিন। দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব আমরা খুঁজে পাই না, আছে কি? নাই। একমাত্র মন্দ এই জন্য বলছি, শুধু দ্বিতীয় ব্যক্তি এখন না, এই যে খলিফা হিসেবে যদি বলি হযরত সিদ্দিক আকবর আছে, ওনারা যখন খিলাফত ছিল যে উমর ইবনে আব্দুল আজিজের মধ্যে, এরপরে প্রায় 1000 বছরের বেশি হয়ে গেল, মামদু মুর্শিদ আসলাম তিনি এই আয়ুবের দরজাটা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ। এই দরজাটা আমাদের জন্য উন্মুক্ত হয়েছে সুবহানাল্লাহ। আমরা কত ভাগ্যবান এটা হিসাব করতে হবে, যদি আমরা করতে পারি এই দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো সুবহানাল্লাহ। কাজে হিসাব করতে হবে যে কোথায় আমরা এসেছি সুবহানাল্লাহ। কাজে কি পাওয়া যাবে? তহরাত। কি শর্ত? যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার কাছে পৌঁছে দেবে। সেই দরজা কোনটা? মামদু হযরত মুর্শিদ আসলাম ওনার মাধ্যম দিয়ে সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয় কি? তাসকিয়া তুদাহিরুম তুজা কি হিম বিহা তাসকিয়া। আরো কঠিন বিষয় যে একেবারে আল্লাহ ওলা হয়ে যাও, আল্লাহ পাক ওনাকে হাসিল করা। তাসকিয়া অর্জন মানে কি? আল্লাহ পাক ওনাকে হাসিল করা। তাসকিয়া অর্জন মানে হচ্ছে আল্লাহ পাক ওনাকে পেয়ে যাওয়া সুবহানাল্লাহ। সেটা যেন কোনো বিষয় না, অনেক রিয়াজত মাসাকাত করতে হয়। অথচ এই আসবে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক ওনাকে বলা হচ্ছে আপনি তাসকিয়া দিয়ে দিন, আর মামদু মুর্শিদ কেটেই দিলেন, অকাট্য দলিল দিয়ে দেখিয়ে দিলেন যে কুজমিন আমলিম যে করতে পারবে সে আল্লাহ ওলা হয়ে যাবে সুবহানাল্লাহ। কত সহজ করে দিলেন আমাদের জন্য, কঠিন বিষয়গুলো সহজ করে দিয়ে একেবারে অকাট্য দলিল দিয়ে। এরপরে তিন নম্বর বিষয় হচ্ছে যে ওয়াসল্লি আলাইহিম, আরও বড় বিষয় যেটা যে একমাত্র আয়াত শরীফ, এগুলো মনে রাখতে হবে। একমাত্র আয়াত শরীফ যেখানে আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নির্দেশ করেছেন কি, যে আপনি উম্মতের জন্য দোয়া করুন। একমাত্র আয়াত শরীফ মনে রাখতে হবে, একমাত্র আয়াত শরীফ, দ্বিতীয় কোনো আয়াত শরীফ নাই যেখানে দোয়া করতে বলছেন। কখন? খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, যখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যাকাত ফেতরা ওসব দান সদকা পৌঁছানো হবে। কিভাবে? রাস্তা খোলা আছে কি? খোলা আছে। কিভাবে? একমাত্র মামদু মুর্শিদ আসলাম ওনার মাধ্যমে সেটা সম্ভব, ওনার কাছে পৌঁছালেই সেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে পৌঁছাবে সুবহানাল্লাহ। কাজেই যে সর্বশ্রেষ্ঠ দোয়া মোরক পাওয়ার উপায় কি? উপায় কি? ওনার কাছে যাকাত ফেতরা ওসব দান সদকা সমস্ত কিছু পৌঁছানো, আদিয়া তোফা সুবহানাল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ যে দোয়া, যে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক ওনার কাছে দোয়া পাওয়ার কোনো রাস্তা আছে? এখন ওনার সাথে দেখা সাক্ষাৎ হয় যে সরাসরি? কোনো রাস্তা নাই, রাস্তা মামদু মুর্শিদ তিনি সুবহানাল্লাহ। সেই রাস্তাটা বন্ধ ছিল, তিনি আবার খুলে দিয়েছেন সুবহানাল্লাহ। দোয়ার ফজিলত কি? দোয়ার ফজিলত হচ্ছে ইন্না সলাতাকা সাকানুল্লাহ, আল্লাহ পাক নিজেই বলে দিলেন যে আমরা সমস্ত কিছু চাই, অনেক কিছু আমাদের চাহিদা, কিন্তু মূল চাওয়া কি? শান্তি চাই আমরা। এটাও আল্লাহ পাক বলে দিচ্ছেন যে লা ইয়ানফু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, একমাত্র শান্ত আত্মা, প্রশান্ত আত্মা ছাড়া কেউ ফায়দা হাসিল করতে পারবে না। কাজে মূল চাওয়া টাকা পয়সা ধন দৌলত পরিবার পরিজন আত্মীয় স্বজন, এগুলো কিন্তু আমাদের মূল চাওয়া না। এগুলো মূল চাওয়া আমরা একটু শান্তি চাই। এই শান্তির উপায় বলে দেওয়া হলো যে চূড়ান্ত যেটা কামিয়াবি শান্তি পাওয়ার উপায় কি? জাকাত পাঠানো, সব মামদু মুর্শিদ কিনা ওনার কাছে পৌঁছানো, সুবহানাল্লাহ। এটা হচ্ছে শান্তি পাওয়ার উপায় দুনিয়াতেও এবং আখিরাতেও, সুবহানাল্লাহ। এখন শেষে আল্লাহ পাক বললেন কি, আল্লাহু সামিউন আলিম, এই বিষয়টা কোনো ঐচ্ছিক বিষয় না। এখানে আদেশ দেওয়া হলো আমি শুনছি এবং আমি দেখছি। তুমি শুনলা গিয়ে বাড়িতে ঘুমিয়ে থাকলে চুপ করে, যে মুখটা ঠোঁটটা বন্ধ করে চুপ করে বসে থাকলা, কারোর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, তুমি জাকাতের কথা বললা না, আল্লাহ পাক বলে আমি শুনছি, তোমার মুখ দিয়ে যে আওয়াজ বেরো না সেটা আমি শুনছি এবং আমি জানি। কাজে এখানে সতর্ক করা হলো কে কাজ করে কে কাজ করে না, যে করবে সমস্ত নিয়ম সে লাভ করবে, আর যে করবে না, যে হালাকিগুলো বলা হয়েছে সমস্ত তার হালাকি, নাউজুবিল্লাহ। এই এটুকুই আমাদের আলোচনা, এটুকুই। এরপরে কি, যে কোথায় জাকাতটা ওষুধ দেবো? এখন এটা বলতে পারবে কে কে? এই চারটা বিষয়, এই চারটা বিষয় আমরা একসাথে নিয়ে আসছি। গুরুত্ব না দিলে কি হবে, দিলে কি হবে, এবং অতিরিক্ত এই সুরা তবসমনা 103 নম্বর আয়াত আর তুকদীরের বিষয়টা, এই যে ছকটা, এই ছকটা কেউ মুখস্থ করতে পারলে যথেষ্ট তার জন্য, যথেষ্ট না এটা? যদি কেউ মুখস্থ করতে পারে তার জন্য যথেষ্ট, পারা যাবে? কেউ বলতে পারবে? পারবে না কেউ? পারা যাবে একজন, আর বাকিরা? হ্যাঁ পারা যাবে না? আচ্ছা ঠিক আছে, আর অন্যরা পারা যাবে না? হ্যাঁ একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে প্র্যাকটিস করে নিতে হবে, আজকে প্র্যাকটিস করানোর সময় নাই। আচ্ছা এরপরে তাহলে দেখি যে জাকাত ফিতর ওষুধ দেওয়ার সময় কী কী যাচাই করবো। এখানে মামদু মুর্শিদের অন্য ফাজেল ফজিলতগুলো কিছু আলোচনা করা, সেটা আপনারা দেখে নেবেন পরে। আচ্ছা কী কী যাচাই করতে হবে, প্রদানকালীন যাচাই কী কী যাচাই করতে হবে? এখানেও সহজ, আমরা অনেকবার এই আলোচনাগুলো করেছি, তো এটাই মূল বিষয়। আমি একজনের উৎসাহিত করলাম, সে জাকাত দিতে উৎসাহিত হলো, কিন্তু জাকাত দিল গিয়ে একটা খারিজি মাদ্রাসায়, তাহলে কি কবুল হবে? কি কবুল তো হবে না, সে লানতগ্রস্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কেন হবে সেটাই আমরা দেখবো। আমাদের চারটা বিষয় যাচাই করে, এক নম্বর হচ্ছে কি, ইমান। এক নম্বর কী যাচাই করবো, আগে ইমান না আগে আমল? আগে হচ্ছে ইমান, আমরা জানটা দিয়ে দিব, আমল করতে করতে জানও দিয়ে দিতে রাজি আছে, কিন্তু ইমান দেওয়া যাবে না। ইমান দেওয়া যাবে কি? ইমান দেওয়া যাবে। এক নম্বর হচ্ছে ইমান, কাজেই যাদের ইমানে ত্রুটি আছে, বাতিল বাহাত্তর ফেরকা, তাদেরকে জাকাত ফাতরা ওষুধ দেওয়া যাবে? দেওয়া যাবে না। এটা খুব সূক্ষ্ম বিষয় যে কাদিয়ানি একটা শব্দ খালি খতম, এই একটা শব্দ শেষ অর্থ মানে না, তাদের সমস্ত আমল, সারা জিন্দিগির সমস্ত আমল বরবাদ, তারা জাহান্নামি, কাট্টা কাফের, তারা জাহান্নামি, তারা এই বাথরুমে মারা গেছে, গোলাম কাদির শেষ নবী হিসেবে মানে, কাট্টা কাফের চির জাহান্নামি, নাউজুবিল্লাহ। এরকম যারা এই যে হিফজুল ইমান কিতাব লিখছে, নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাশে ওনার সানে খেলাফ বসে, ওনার ইনমে গায়ে হচ্ছে একটা পশুর মতো নাউজুবিল্লাহ, একটা পাগলের মতো নাউজুবিল্লাহ, একটা শিশুর মতো নাউজুবিল্লাহ। ইমান আছে কি? ইমান আছে? ইমান নাই। কোশ্চিন কালো, যতজন যতই যুক্তি দেখাক, এই যে এটার সূক্ষ্ম বিষয়, একটা শব্দ নামানোর কারণে যদি বেঈমান হতে পারে, তাহলে এতগুলো শব্দ সে লিখলো, এতগুলো সানের খেলাপ শব্দ লিখলো, তার ইমান আছে কি? কোনো শব্দ নয়, সমস্ত তার আমল বরবাদ, নাউজুবিল্লাহ। এটা হিসাব করতে হবে। এরপরে যে কমি দেবন্দি, এরা বলে আল্লাহ পাক নাকি মিথ্যা কথা বলতে পারে, নাউজুবিল্লাহ। এদের আকিদাতে অনেক ত্রুটি, এদেরকে জাকাত ফিতরা ওষুধ দিলে কবুল হবে না। এরকম যারা হুজুর পাক ওনার সানের খেলাপ বলে, যারা হচ্ছে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের সানের খেলাপ বলে, নবী রাসূল আলাইহিস্লাম ওনাদের সানের খেলাপ বলে, এখন পাঁচটা লোক থেকে আমি একটা লোক নির্বাচন মনোনয়ন করে আমি একটা কাজে পাঠাইলাম, এবং লোকটাও কাজটা করতে গিয়ে ভুল করলো, তাহলে আমার মনোনয়নে ভুল হলো না? যে ওই লোকটার ভুল ধরা মানে কি, আমার মনোনয়নে ভুল হলো না? এখন নবী রাসূল আছে, ওনাদের যারা সমালোচনা করে তারা কার সমালোচনা করে? এটা উচ্চারণ করার দরকার নাই, উচ্চারণ করলেই ইমানে ত্রুটি চলে আসবে, নাউজুবিল্লাহ। তো উচ্চারণ করলেই ইমানে কিন্তু ত্রুটি চলে আসবে, কারণ আল্লাহ পাক ওনার এই বিষয়গুলো কল্পনাই করা যায় না, কল্পনা করলে সেই ইমানে থাকতে পারবে? পারবে না। আর এরা অহর হয়ে গেল বলে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এদেরকে জাকাত ফিতরা ওষুধ দেওয়া যাবে কি? যে এরকম সূক্ষ্ম বিষয়, এটা সহজ, কাদিয়ানিদের উদাহরণটাই সহজ, একটা শব্দ না মানার কারণে এই অবস্থা, আর এরা শত শত বিষয় মানে না, শত শত বিষয় মানে না, তাহলে এদের ইমান আছে কি? যে সমস্ত আমল এদের বরবাদ, এদের ইমান নাই। এদেরকে জাকাত ফিতরা ওষুধ দিলে জাহান্নামী হতে হবে। দুই নম্বর বিষয় কি, যে ইসলামের নামে যারা ইসলাম ধ্বংসের অনুসলামিক কাজ করে, ইসলাম ওনার নাম দিয়ে সরবের বোতলে সিলমান আছে হালাল, ঢকঢক করে খাওয়া যাবে সেই সরব? হালাল লেখা থাকলে কি সরব খাওয়া যাবে? ভিতরে কি আছে আমার দেখতে হবে না? কাজে এরকম নাম দিয়ে যারা আছে, জামাতে ইসলাম, তাবলিগ জামাত, আঞ্জুমানে মফিদুল ইসলাম, তারপরে কোয়ান্টাম, এরপরে অনেক কিছু কাফের নায়ক, অনেক আছে নাম, সুন্দর সুন্দর নাম, কিন্তু ভিতরে কি? ভিতরে ইসলাম ধ্বংসের কাজ চলছে, নাউজুবিল্লাহ। এটা আমাদের সবারই মোটামুটি জানা আছে। যেমন হরতাল লং মার্চ, হরতাল জারি করলো কে? পাপাত্তা গান্ধী, কাট্টা কাফের চির জাহান্নামি। লং মার্চ কে জারি করলো? মাও সেতুং, কাট্টা কাফের চির জাহান্নামি। তারপরে এই প্রত্যেকটা পুষ্পতুলিকা দাহ করা, পুতুলিকা বানানো, মূর্তি বানানো, নাউজুবিল্লাহ। এরপরে আবার এরা কি করলো? এখন কোরআন শরীফ পড়াইলো, নাউজুবিল্লাহ। কাজে এদেরকে জাকাত ফিতরা ওষুধ দেওয়া যাবে? দেওয়া যাবে না। এখানে মূল আলোচনা বিষয় কাফের নায়কের বিষয়টা বলবেন, কারণ কি, সে যে একটু আগে বললাম যে বেগানা মহিলার দিকে তাকাচ্ছে, তার প্রতি আলাদা হই না জিলিস, আল্লাহ বলছে বেটা তুই এত কিছু পারোস, কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ, ইন্দির শরীফ থেকে, বাইবেল শরীফ থেকে, তারপরে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ত্রিপিটক, গীতা, উপনিষদ, কত কিছু থেকে সে বলে বেটা এত কিছু পারোস, তোর আমি বলে দিলাম তুই বেগানা মহিলা দেখ, আল্লাহ পাক কি বলে দিচ্ছেন কি? সে যে বেগানা মহিলা দেখে, এখন তাকে দেখে অনেকে এখন বলছে যে সে এত কিছু জানে, সে বেগানা মহিলাদের সৌন্দর্য দেখতে পারে, তাহলে আমরা কেন দেখতে পারবো না? এখন কি উপায়, কি বলতে হবে? তাহলে সে কি মুসলমান আছে কি? সে কি রহমতপ্রাপ্ত না লানতপ্রাপ্ত? তাকে যে টিভিতে যে প্রতিদিন প্রচার করছে এই বিরুদ্ধে আমাদের বলতে হবে না? চুপচাপ থাকতে হবে? চুপ থাকলে ইমান থাকবে কি? ইমান থাকবে না। আপনার বলা আপনি বলে দিবেন, এরপর তাদের ফসে তারা করবে। টাই কোন ওলিয়াল্লাহ কোনদিন টাই পড়েছিল? কোন টাই কিসের শেয়ার? এটা কি দেখতে কিরকম টাই? শেয়ার খ্রিস্টানদের শেয়ার, কাজেই টাই পরা যাবে না। কাজে এইটুকু সহজ। আর কোয়ান্টাম তো জানা আছে, কোয়ান্টাম কোনো আরবি ফার্সি শব্দ না। কোনো আরবি শব্দ কি? কোনো কোরআন শরীফে আছে নাই? বেগানা পুরুষ মহিলা একসাথে নানান অঙ্গভঙ্গি করে বসে থাকে, তারা নাকি মেডিটেশন করে, নাউজুবিল্লাহ। তেরা যে রাম নবী আবার নবী রসুল্লাহ ওনারও নবী, নাউজুবিল্লাহ, এর কিতাবের মধ্যে আছে। তাহলে এদেরকে দেওয়া যাবে? কোয়ান্টামের যে মাটির ব্যাংক যেখানে দেখবেন এটা আসার দিয়ে ভাঙা হচ্ছে, ইমানি দায়িত্ব। আপনি আসার দিয়ে ভাঙবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। যেখানেই পাবেন সেখানে আসার দিয়ে ভাঙিয়ে ভালো করে বুঝিয়ে দিবেন যে যে জিনিসটা ভাঙছি নেক কাজ করেছি, নেক কাজ করেছি। আপনি এখানে অন্য খাতে খরচ করেন, এই খাতটা যেখানে আপনি খরচ করবেন সেটা আপনার জাহান্নামী হওয়ার কারণ হবে, নাউজুবিল্লাহ। এই যে এদের ব্লাড টেস্ট করে, ব্লাড টেস্টের রিপোর্ট আছে, এগুলো ব্যাপকভাবে অনলাইনেও লেখালেখি করতে হবে, ব্যাপকভাবে প্রচার করতে হবে যে পাঁচজনের একই ব্লাড টেস্টের রিপোর্ট দিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। তারপরে কি আঞ্জুমানে মুফিদুল ইসলাম লাশ বিক্রি করে, আমাদের কাছে ইয়াগুলো আছে, তথ্যগুলো আছে, লাশ বিক্রি করে দুর্নীতির আখড়া, লাশ থেকে গোস্তগুলো ছাড়া হাড্ডিগুলো বিক্রি করে, নাউজুবিল্লাহ। দিলে কবুল হবে? জাকাত ফেটে ওষুধ দিলে পশ্চিমকালে কবুল হবে না। কাজেই এদেরকে জাকাত ফেটে ওষুধ, আর প্রচলিত মাদ্রাসা যেগুলো আছে এগুলো জানাই আছে যে এদের নৈতিক অধপতন প্রথমত চূড়ান্ত পর্যায়ে, দুই দিন পর্বের পেপার পত্রিকা আসে। আবার এদের কি করছে যে কোরআন শরীফ আছে পাতা মোড়ক পায়ের তলায় নিয়ে নকল করে, এটা একেবারে প্রকাশ্য নকল করে, এবং পাতাগুলো তারপরে কোথায় ফেলে দিয়ে আসে? বাথরুমের মধ্যে এরা ফেলে দিয়ে আসে, নাউজুবিল্লাহ। যারা তো নকল ধরা না পড়ে সেটা যখন বাথরুমে যায় সেখানে গিয়ে তারা ফেলে দিয়ে আসে, নাউজুবিল্লাহ। ইমান আছে কি? জাকাত ফেটে ওষুধ দেওয়া যাবে? যথেষ্ট, যার ইমান আছে, যার বুদ্ধি শুদ্ধি আছে এটুকুই যথেষ্ট। আচ্ছা এরপরে কি? এরপর হচ্ছে ফাসেক ফুজার। ফাসেক ফুজার কিরকম? যারা ফরজ ওয়াজিব সুন্নতে মক্কাদা যারা তরক করে তারা হচ্ছে ফাসেক ফুজার। তাদেরকে জাকাত দেওয়া যাবে? দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এই যে কালকে মামদু মুর্শিদ কুলিয়াসম তিনি আলোচনা করছেন, ইদা মুদি হেল ফাসেকু গদিবা রব্বু ইহতাজ্জা লাহুল আশ, যে যে একটা ফাসেকে যদি আমি প্রশংসা করলাম, খালি মুখ দিয়ে কয়েকটা শব্দ বাইর করলাম, কিচ্ছু না, তার খেদমত করলাম না, তার পয়সাও দিলাম না, কিচ্ছু না, খালি মুখ দিয়ে কয়েকটা শব্দ বাইর করলাম, যে এই যে শব্দ বের করলাম তার প্রশংসা করলাম, কি হবে? আল্লাহ পাক এত অসন্তুষ্ট হন, গদিবা রব্বু, আল্লাহ পাক ওনার গজব নাজিল হয় যে আশেম আল্লাহ পাক, তিনি এই ভয়াবহতা দেখে তিনি থরথর করে কাঁপতে থাকেন ভয়ের কারণে, রবের কারণে, নাউজুবিল্লাহ। ফিকিরের বিষয়, যদি কয়েকটা শব্দ বের করলে এই পরিণতি হয়, তাহলে তাকে যদি তার দিকে টাকা পয়সা দিয়ে দিই, তাহলে আল্লাহ পাক ওনার গজব কত ভয়াবহ পরিমাণে নাজিল হয়ে, ফিকির করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কিন্তু ফিকির করি না, যে নিকট আত্মীয়, নিকট প্রতিবেশী, নিকট মাদ্রাসা, যত ফাসেক ফুচারি হোক তাকে সাহায্য সহায়তা করা যাবে না। ফাসেক ফুচারি সাহায্য সহায়তা করা যাবে? যাবে না। সহজ উদাহরণ হচ্ছে কেনান। কেনান আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিলেন যে নূহ আলাইহিস সালাম ওনার যে ওনার সন্তান আওলাদ নবতী খানদানের রক্ত তার ভিতরে, কিন্তু আল্লাহ পাক কি বলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালেহ। গায়রু সালেহ মানে কি? সে বদ আমল করে থাকে, নাউজুবিল্লাহ। তাকে কি কিস্তিতে তোলা হলো না পানিতে চুবাই মারা হলো? পানিতে চুবাই মারা হলো। যারা ফাঁসে খুঁজে তাদেরকে সাহায্য সহায়তা করা যাবে তাকে? তার নাকি তার উপরে ছেড়ে দিতে হবে, তাকে হকটা বলে তার উপরে ছেড়ে দিতে হবে। এখানে উদাহরণ যে তিনি ডাকলেন সে আসলো না, এটুকু হচ্ছে আমাদের কাজ, যে আমার হাতে বাধা দিতে হবে, মুখে বাধা দিতে হবে, ঘৃণা করতে হবে, তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? কোনো সম্পর্ক রাখা যাবে না। এখন কোরআন শরীফ হাদিসের ফয়সালা, এখন বাকিটা আপনার উপরে, আপনি কি করবেন সেটা আপনার উপরে। যদি আমি না জানাই, যদি তাকে কিস্তিতে তোলা হতো, তাহলে কি করতো সে? ফেতনা তৈরি করতো। ফেতনা কি? কতলের চেয়ে ভয়ঙ্কর, সে কিন্তু ফেতনা তৈরি করতো। এই জন্যই আল্লাহ কি করলেন, তাকে পানিতে চুবিয়ে মারার ব্যবস্থা করলেন, সুবহানাল্লাহ। কাজেই যারা ফাসেক ফুজ্জা তাদেরকে জায়গা ফেটে ওষুধ দেওয়া যাবে? সাহায্য সহায়তা করা যাবে? যার বুঝার এটুকুই যথেষ্ট। এখন আমি সমস্ত বিষয়ে আগে অনেক আলোচনা করতাম, সমস্ত আলোচনা আমি গুছিয়ে এনেছি, যেটুকু বললে বুঝা যাবে, শুধু ততটুকু বলছে, বুঝা যায় না? বুঝা যায় না। আচ্ছা এরপরে শেষটা কি? যে রিয়া এবং এহানত। রিয়াটা কি? যে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জায়গায় আরেকজনের সন্তুষ্টি যদি বড় হয়ে দাঁড়ায় তখন সেটা রিয়া। রিয়া করলে কি হয়? সেটা হচ্ছে শির্ক, সেটা হচ্ছে গুপ্ত শির্ক, এবং জাকাতের ক্ষেত্রে সেটা প্রকাশ্য শির্ক। সেটা হাদিস শরীফে আমি পেয়েছি যে প্রকাশ্য বলা আছে যে জাকাত দেওয়ার ক্ষেত্রে রিয়া করবে সে হচ্ছে শির্ক করলো, নাউজুবিল্লাহ। কাজেই রিয়া করা যাবে? এখন কাজের বুয়া সে তাকায় থাকে, যে নিকট আত্মীয় তাকায় থাকে, জাকাত না দিলে কেমন হয়, তাহলে দেখা যাচ্ছে যে তার সন্তুষ্টিতে আল্লাহ পাক ওনার সন্তুষ্টির চেয়ে বড় হয়ে গেল, তাহলে কি হবে, জাকাত এটা কবুল হবে কি? কি হলো? রিয়া হলো, এটা শির্ক হয়ে গেলো, নাউজুবিল্লাহ। আর যারা প্রকাশ্যে রিয়া করছে, অনেক মানুষকে ডাকে, তেনা ফেরফেরে কাপড় দেয়, জাকাত সম্মানিত জাকাত অন্যকে হেনত করে, মেলা করে জাকাত সংগ্রহ করে, এদের জাকাত কবুল হচ্ছে? কবুল হচ্ছে না, এরা শির্ক করছে, নাউজুবিল্লাহ। এটুকুই। তাহলে এই কটা জিনিস যাচাই করতে হবে, এক নম্বর ইমান, দুই নম্বর আমল, আমলটা দেখতে হবে যে সিলমারা আছে বাইরে হালাল, ভিতরে হচ্ছে শরাব, তাহলে ভিতরে কি আমল করে সেটা যাচাই করতে হবে। তিন নম্বর ফাসেক ফুজ্জার, ফাসেক ফুজ্জার যত নিকটজনই হোক তাকে সাহায্য সহায়তা করা যাবে। শেষ হচ্ছে কি? রিয়া এবং এহানত। কাজে এই চারটা জিনিস মনে রাখলে যথেষ্ট, একজনে বুঝাইতে বেশিক্ষণ সময় কিন্তু লাগলো না, আমার 3-4 মিনিট সময় লাগছে। তাহলে এটুকু আমরা জেনে গেলাম। এখন তাহলে কোথায় দিতে হবে, সর্বশ্রেষ্ঠ স্থান কোনটা? মোহাম্মদীয়া জামি শরীফ, এতিমখানা এবং লীলাবুড়িং, মোহাম্মদীয়া জামি শরীফ, এতিমখানা এবং লীলাবুড়িং, জাকাত, ফেটা, ওসর, দান, সদকা, কোরবানির চামড়া, মান্নত, কাফারা, সমস্ত কিছু পৌঁছানোর সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র স্থান। আমার সাথে রিপিট করেন দেখি, সর্বশ্রেষ্ঠ, যেখানে পৌঁছালে নিঃসন্দেহে কবুল হবে। কি হবে? নিঃসন্দেহে কবুল হবে। তারপরে যে আল্লাহ পাক ওনার তরফ থেকে রহমত বরকত সাকিনা পাওয়া যাবে এবং সমস্ত বালা মুসিবত অভাব অনটন থেকে রক্ষা পাওয়া যাবে, সুবহানাল্লাহ। সাথে সাথে, এটা তো এই বর্তমানের মধ্যে, সাথে সাথে কি আমি চলে যাব, কিন্তু সৎকায় জারিয়ার সওয়াব আমি পেতে থাকবো, সুবহানাল্লাহ। আর কোথাও দিলে পাওয়া যাবে এই বিষয়গুলো? পাওয়া যাবে? পাওয়া যাবে না। এখন কেন সেটাও এখানে বলা হলো। এক নম্বর হচ্ছে পরিপূর্ণ শরীয়ত সম্মত। মামদু মুর্শিদ কিবলা কি আমাদের শরীয়তে খেলাফ কোনো কিছু করতে কেউ দেখাতে পারবেন? কোনোদিন আদেশ করছেন? কোনোদিন আদেশ করেন নাই। যে 1,000 কোটি টাকার চ্যালেঞ্জ আছে, যে পর্দা করা ফরজ, তাহাজ্জুদে নামাজ পড়া ফরজ, অন্যান্য ইবাদত বন্দী করা, সমস্ত কিছু এখানে শেখানো হচ্ছে, সুবহানাল্লাহ। তারপর 2 নম্বর কি? পরিবেশ। পরিবেশ কি? এখানে আল্লাহওয়ালা হওয়ার জন্য আহলে সুন্নত এবং জামাত ভিত্তিক ইলমে তাসাবু শিক্ষা দেওয়া হয়, ইলমে ফিকাও শিক্ষা দেওয়া হয়, সুবহানাল্লাহ। এখানে আপনি বলে সম্বোধন করা হয়, খাস পর্দা করা হয়, এখানে যে শাহী তাবারক খাওয়ানো হয়, যে এই তাবারক কোথায়, কে ফসলা করলেন এই তাবারক? সরাসরি নূরে মুজাসম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে আমি এর ব্যবস্থা করবো, সুবহানাল্লাহ। আর কোথাও আছে কি এই ব্যবস্থাপনা? আছে। তাহলে সংযোগ কার সাথে? প্রথমেই তো বললাম, কার সাথে সংযোগ, বুঝা যায় কি? তারপরে অন্যান্য বিষয় তো আছে, ইন্টারন্যাশনাল সিলেবাস, 5টা ভাষা, এগুলো তো আছে। এরপর হচ্ছে কর্মক্ষেত্র, যে আমাদের রিসার্চ সেন্টার নূরে মুজাসম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নামে দ্বিতীয় কোনো রিসার্চ সেন্টার নাই। আফসোসের বিষয়, কিন্তু সত্যি আফসোসের বিষয়, যে মানুষ এত বড় এত কিছু দাবি করে, অনেকে অনেক কিছু ওলি আল্লাহদের জীবনীতে দেখি, হ্যাঁ ওনাদের রং একই জনের রং এক এক রকম, কিন্তু মামদু মুর্শিদ আলাইসালাম ওনার বিষয়টা যে এত ঊর্ধ্বে চিন্তা কল্পনা বাইরে, ওনার প্রত্যেকটা বিষয়, আমি অনেকগুলো বিষয় শীট আছে, যে প্রত্যেকটা বিষয় যে এমন মাকামে তিনি প্রতিষ্ঠা করেছেন যেটা করতে গেলে এক একজনের মনে জিন্দিগি পার হয়ে যেত, জিন্দিগি। আর প্রত্যেকটা বিষয় তিনি জারি করেছেন, একটাও তিনি বন্ধ করেননি, সুবহানাল্লাহ। যে কোটি কোটি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এটা এখন মুখে উচ্চারণ করা সহজ হয়ে গেছে, কিন্তু কেউ তো এই পর্যন্ত উচ্চারণ করতে পারেনি, পারছে কেউ? এই পর্যন্ত অনেকে তো আসলেন গেলেন, কেউ বলছে এই কথাটা? কেউ কিন্তু বলতে পারে না। এখানে ফিকির করতে হবে যে আমাদের ক্ষেত্র কোনটা, কোটি কোটি মসজিদ মাদ্রাসা গবেষণাগার, এই বিষয়গুলোতে যারা এখানে কাজ করবে তারা সেই বিষয়গুলোতে আঞ্জাম দিবে, সুবহানাল্লাহ। সে পুরোপুরি কামিয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই যে সেদিন আমি মসজিদে বলছি যে এককভাবে আমি কট্টু করতে পারবো, যে এখন যত আমিল আমার মাধ্যমে আসবে, সবাই সবাই সেই তার যত আমল সে করবে, প্রত্যেকটার ফজিলত আমি লাভ করবো, সুবহানাল্লাহ। কাজেই আমাদের কর্মক্ষেত্র কিন্তু ব্যাপক। সেটাই শেষে যেটা বলা হলো, যে শুধু বয়সের সাথে সীমাবদ্ধ না, এটা স্থানের সাথে সীমাবদ্ধ না। কিভাবে? যে ঘরে ঘরে কিন্তু আমাদের মজলিস জারি করার কথা, এখন আমরা করি বা না করি, মামদু মুর্শিদ কিবলাসের তিনি তরতিব দিয়ে রেখেছেন না, ঘরে ঘরে যে রিডার্স ফোরাম, সাইদুল হিসেবে মাহফিল, ফালি আফরো মাহফিল করতে হবে, সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, স্থান কাল কোনো কিছুর সাথে সীমাবদ্ধ না, সুবহানাল্লাহ। কাজেই এর থেকে বোঝা যায় যে কত ঊর্ধ্ব মাকামের আমাদের বিষয়গুলো, যে সর্বোত্তম নিঃসন্দেহে কবুল হবে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আচ্ছা, এটুকুই। এখন আমরা কাজ কীভাবে করবো, আর কাজ করলে কী কী ফজিলত পাবো সেটা আমরা একটু দেখি। আচ্ছা, কাজ কীভাবে করবো, এখানে 4টা কাজ আমাদের। 1 নম্বর কাজ কী লেখা আছে? সম্পর্ক উন্নয়ন। সম্পর্ক করতে হবে, উন্নয়ন করতে হবে, সেটা তালিকা। সেখানে এখানেও 4টা বিষয়, আমরা এই প্রত্যেকটা ক্ষেত্রে 4টা করে বিষয় এনেছি, খেয়াল করা হয়েছে তো? এখানেও 4টা বিষয়, কাজটাও আমাদের 4টা বিষয়। 1 হচ্ছে তালিকা করতে হবে। তালিকা করতে হবে কোথায়? কাগজে কলম লাগবে, তাই না? তালিকা করতে হবে, এখানেও 4টা তালিকা। 1 নম্বর তালিকা কী? যে আঞ্জুমান ভিত্তিক প্রতিবেশী 40 ঘর। আমরা তো বাতাসে থাকি না, কোথাও না কোথাও থাকি, জমিনে থাকি না, তো যেখানে থাকি তার আশেপাশে 40 ঘর আমার প্রতিবেশী। হাদিস শরীফে বলা আছে প্রতিবেশীর হক আছে। তাহলে হক কি? হেদায়েতের হক। এই যাকাত ফেতরা ওষুধ দিলে সে কি হবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে না? তাহলে তার 40 ঘর প্রত্যেকে একটা লিস্ট করতে হবে। আমরা করবো কি করবো না? করবো, অবশ্যই করতে হবে। বাকিরা বলেন নাই? করবো কি করবো না? প্রত্যেকের করতে হবে, যে যেখানে বাড়িঘর আছে তার আশেপাশে 40 ঘর প্রতিবেশী লিস্ট করতে হবে। 1 নম্বর সম্পূর্ণ তালিকা। 2 নম্বর কি? যে সেক্টর পেশাভিত্তিক, মানে যে যে পেশা যে যে কাজ করে থাকেন, সেই পেশার যার সাথে আপনার উঠা বসা চলাফেরা, আপনার ক্লায়েন্ট হোক বা আপনার কাস্টমার হোক বা আপনার যেখান থেকে প্রোডাকশন করেন সেখানের ব্যক্তি হোক বা আপনার যেখানে থাকেন সেখানে হোক, যেখানে অফিস, সেই পেশাভিত্তিক যার সাথে উঠা বসা তাদের লিস্ট করা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আপনাদের আত্মীয় স্বজন, অনেকে প্রবাসী আছে, যারা টাকা পয়সা পাঠায় দেখা যায় যে আয় রোজগারে বরকত পায় না। কেন? তারা জাকাত দেয় না। $28 বিলিয়ন গত মাসে আমি দেখেছি যে রেমিটেন্স বাংলাদেশ ব্যাংক উপচে পড়ছে। তারপরে এই টাকাটা কোথায় পাচার হয়ে গেল? প্রায় 30,000 কোটি টাকা কোথায় গেল? কেসিনোতে, ফিলিপাইনে কেসিনোতে ব্যবহারে। নাউজবিল্লা, জাকাত দেয়? জাকাত তো দেয় না। জাকাত দিলে কি মানুষের অভাব থাকতো? অভাব তো মিলিত, দিনদারি তো ব্যাপকভাবে, যে মানুষ শান্তি প্রতিষ্ঠা পাইতো দুনিয়াতে, সুবহানাল্লাহ। যে বাংলাদেশ খালি না, সারা বিশ্বে 1,000 কোটি টাকা যদি এখান থেকে ব্যয় করা হতো, এই 30,000 কোটি টাকা দরকার ছিল না, 3,000 কোটি টাকা যদি খরচ করতো সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, সুবহানাল্লাহ। কাজেই সেজন্য কি আমরা সে আমাদের কোশেষ করে যাবো, সেজন্য যারা প্রবাসী আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত যাই আছে, সেটা লিস্ট আপনি করবেন, তাদেরকে বলবেন জাকাত ফেতরা বিষয়। এরপরে এই 3টা বাদ দিয়ে প্রতিবেশী, তারপরে আপনার পেশাবৃত্তিক যাদের সাথে উঠা বসা প্রবাসী, তিনটা বাদ দিয়ে আপনার এই বয়স পর্যন্ত যতজনের সাথে আপনার সম্পর্ক হয়েছে, যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, প্রত্যেকের তালিকা আপনি করেন। এটা দরকার আছে, দরকার আছে, কেন এই লোকটা কিন্তু পরে আপনাকে ধরবে। প্রত্যেকের তালিকা করতে হবে যে এই পর্যন্ত আমরা যে 350 কোটি মুসলমানের তালিকা করার কথা ছিল, কিন্তু এখন আমরা আয়াতের মধ্যে যারা আছে তাদের ধরবো 99 জন কমপক্ষে, 9 বরকতি সংখ্যা থেকে আমরা কমপক্ষে 99 জনের তালিকা আমরা করব। তাহলে কয়টা সম্পর্ক নয় তালিকা হবে? এক হচ্ছে প্রতিবেশী 40 ঘর, দুই হচ্ছে পেশাভিত্তিক আমার যার সাথে উঠা বসা কেউ বাদ দেওয়া যাবে না, 3 নম্বর হচ্ছে কি প্রবাসী আত্মীয় স্বজন কে কে আছে খুঁজে বাইর করতে হবে, 4 নম্বর হচ্ছে এই তিনটা ছাড়া যত সম্পর্ক আছে কমপক্ষে 99 জন, এই 4টা তালিকা আপনার করতে হবে সম্পর্ক উন্নয়ন তালিকা। এখন এই 4টা তালিকার কি করতে হবে যে আমাদেরকে 1 নম্বর 2 নম্বর কাজ হচ্ছে এদের সাথে আলোচনা করতে হবে। কি আলোচনা? এই যে শিখলাম যা সেই বিষয়ে আলোচনা করতে হবে। তারপরে কি আলোচনা করে, গতবার আমরা বলেছিলাম চিঠি দিয়ে তারপর আলোচনা, কিন্তু এখন এইবার আমরা বলছি আলোচনা করে তারপরে চিঠি দিতে হবে। তাহলে 1 নম্বর সম্পর্ক উন্নয়ন তালিকা, 2 নম্বর হচ্ছে আলোচনা, 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে চিঠি দেওয়া, 3 নম্বর কি? তাহলে 4 নম্বর কি হবে? 4 নম্বর অটোমেটিক রেজাল্ট হবে, কি হবে? আদায় হবে এবং সেটা জমা দিতে হবে। কোথায় জমা দিব? এইটুকুই আমাদের কাজ, এটুকুই। এখানে আরেকটা জিনিস শুরুতে এখানে দেওয়া আছে, আরেকটা জিনিস কি দেওয়া আছে এখানে, এই যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এটা কি? যে প্রদানকারীকে সংগ্রহকারীতে পরিণত করতে হবে। এখন যার কাছ থেকে আমি নিব তারেও বলবো যে আপনিও সংগ্রহ করে দেন। এই যে এত ফজিলতপূর্ণ কাজ, আমরা তো এই যে বলেছি যে স্তম্ভটা প্রতিষ্ঠা করতে হবে, প্রতিষ্ঠা করলে খালি একা একা করলে হবে না, এক দুইজনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, এটা যত জায়গায় প্রতিষ্ঠা করবো তত জায়গায় কামিয়াবি আসবে সুবহানাল্লাহ, যত ক্ষেত্রে। তাহলে আমি বলবো যে আপনি দিচ্ছেন প্রদানকারী, আপনি আপনি সংগ্রহ করেন, এটুকুই আমাদের কাজ। আচ্ছা, এখন যারা কাজ করবে তারা কি পাবে, তারা কি পাবে আমরা দেখি, তারা কি পাবে? তাদের জন্য 4টা বিষয়, 4টা ছোট করে এনেছি আমি, 4টা বিষয়। 1 নম্বর হচ্ছে আগেই আলোচনা করছি, সংগ্রহ করা কি খাস সুন্নত, ফরজও, ফরজ না আল্লাহ পাক ওনার সুন্নত না, তাহলে ফরজও, ফরজও হবে সুন্নত হবে। আবার 2 নম্বর কি, যে যারা জাকাত ফেটে ওষুধ দিবে, যারা জাকাত ফেটে ওষুধ দিচ্ছে আপনি সংগ্রহ করছেন, কিন্তু সে যা ফজিলত পাবে সমস্ত ফজিলত আপনি লাভ করবেন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ আছে, যত হাত ঘুরে আসে প্রত্যেকেই ফজিলত লাভ করে সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে যত ফজিলত আছে আমার পকেটে পয়সা খরচ না করেও একই ফজিলত আমি লাভ করব, আমার যদি ফরজ অজিব হোক বা না হোক আমি যদি সংগ্রহ করি আমি একই ফজিলত লাভ করবো সুবহানাল্লাহ। 3 নম্বর কি, নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার বেমিসাল দোয়া পাওয়া যাবে সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফে আছে, এটা মনে রাখবেন যে আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা বলি কার শানে? হুজুর পাক ওনার শানে, আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের শানে বলি, কিন্তু আল্লাহ পাক ওনার হাবিব বলেছেন কাদের শানে? যারা যাকাত পৌঁছিয়েছেন সুবহানাল্লাহ। ফিকির করতে হবে, এটা আগেও আমি আলোচনা করছি কিন্তু এভাবে বলি নাই যে সমস্ত কায়নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার প্রতি দর্শী, আল্লাহ পাক তিনি সহ, কিন্তু তিনি দর্শী কার প্রতি পাঠ করেছেন? হাদিস শরীফে আছে একেবারে স্পষ্ট, ইজা আতাও কামুন বি সাদাকাতিহিম, যখন এক কওম নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক ওনার খেদমতে যাকাত ফেটে ওষুধ সংগ্রহ করে এনে পৌঁছলেন, উনি কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান, আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান, আল্লাহ পাক এই ব্যক্তি ওনার পরিবার পরিজনের উপরে যে আপনি রহমত বরকত সাকিনা দয়াদানিসান আপনি বর্ষণ করুন সুবহানাল্লাহ। খালি ওই ব্যক্তি না, পরিবার পরিজনও পাবে সুবহানাল্লাহ। যে যিনি বর্ণনা করেছেন আব্দুল ইবনে আবি আফর রাদিয়াল্লাহু আনহু ওনার পিতা নিয়ে আসলেন, একই দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আবি আফর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আফর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু আফর রাদিয়াল্লাহু আনহু ওনার পরিবার পরিজনের উপর আল্লাহ পাক রহমত বরকত সাকিনা বর্ষণ করুন। এখন পরিবার পরিজন উর্ধু পুরুষও আছে বংশধরও আছে সুবহানাল্লাহ। এখন যে এই দোয়া পাওয়ার উপায় কি, এই যে দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা, এটা পাওয়ার উপায় একমাত্র উপায়, এই উপায় কতদিন জারি থাকবে আমরা কিন্তু জানি না, যে এই বছরের পরে আবার জারি থাকবে কিনা। এখন রমজান শরীফে যদি করতে পারে 70 গুণ বেশি দোয়া পাওয়া যাবে সুবহানাল্লাহ। কাজেই সেই দিকে খেয়াল রেখে কাজটা করতে হবে। এরপরে যে বিষয়টা আছে, যেটা হারামের বাধা দেওয়া, হারাম কাজে বাধা দেওয়া, আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান, এটা বলতে পারবে না, মানুষে শুনতে পারবে না, যখনই সংগ্রহ করবেন সাথে সাথে আপনারাও দোয়া করবেন, এটাও সুন্নত, আপনারাও দোয়া করবেন, আবার মামদু মুর্শিদ আছে ওনার কাছে যখন পৌঁছাবে তিনিও দোয়া করবেন সুবহানাল্লাহ। কাজে অনেক কিছু পাওয়া যাবে এর মাধ্যম দিয়ে সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে নাহকের বাধা দেওয়া, যে নাহক কাজ হচ্ছে আমরা তো সরাসরি পারছি না, এখন নাহককে দুর্বল করা হচ্ছে, তারা একটা লোক একটা নাহক মাদ্রাসা দিত, আমি সেখান থেকে ঘুরে যদি এদিকে নিয়ে আসতে পারি, তাই নাহককে দুর্বল করা হলো আবার হককে মদত করা হলো সুবহানাল্লাহ। এই জন্য এত তাগিদ দেওয়া হচ্ছে, যত সিদ্দিক আকবর আছেন তিনি যে বললেন, ওয়াল্লাহে আল্লাহ পাকনার কসম, ওয়াল্লাহে লাউ কাতিলান্না মান ফারাকা বাইনা সালাতি ওয়া যাকাত, যাকাত এবং নামাজের মধ্যে যারা পার্থক্য করে আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম সুবহানাল্লাহ। মানি তার দানি যাকাত, যে যাকাত দিতে একটা ওটে রুশি দিতে অস্বীকার করবে তার বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করবে। কাজে এটা শক্তভাবে করতে হবে, দুর্বল ভাবে করলে হবে না, মানুষকে বুঝাইতে হবে, হক না হক আপনাকে স্পষ্ট করে বুঝাই দিলাম, এখন আপনি হক জায়গায় দিবেন না না হক জায়গায় দিবেন আপনার ফয়সালা, আমি এসেছি হক জায়গায় দেওয়ার আপনি সুযোগ পেয়েছেন, আমি চলে গেলে সেই সুযোগটা আপনি লাভ করতে পারবেন না, আপনার মাল সম্পদ হারাম হয়ে যাবে, হালাকি আপনি বরণ করে নেবেন, দরিদ্রতা আপনি বরণ করে নেবেন, আপনি অমুসলিম হয়ে যাবেন, আর যদি হক জায়গায় দেন আপনি সমস্ত নিয়ামত লাভ করেন, এখন কি করবেন সেটা আপনার ফয়সালা, আমরা এসেছি তাজিম তাকরিমের সাথে আমাদেরকে জাকাত দিতে হবে, এটুকু বলে দিয়ে আসবেন, শক্তভাবে কথা বলতে হবে, বুঝা গেছে কি? এটুকুই আমাদের কাজ। এখন একটা উদাহরণ যেটা আগেও দিয়েছি সহজ উদাহরণ, যে নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার খেদমতে একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহা আসলেন, ওনার কোলে ওনার শিশু সাবিরতের আনহা, ওনার হাত মোড়ে দুইটা চুরি ছিল, কাকুন লেখা হয়েছে শব্দ কিতাবের মধ্যে চুরি আর কি, চুরি সোনার চুরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি জিজ্ঞেস করলেন এই চুরিগুলোর কি জাকাত দেওয়া হয়। দেখেন অন্য অনেক কিন্তু আলাপ আলোচনা হতে পারতো, তিনি জিজ্ঞেস করলেন এই চুরিগুলোর কি জাকাত দেয়। উনি বলেন না দিই না। তিনি বলে আপনি কি পছন্দ করেন কিয়ামতে দিন চুরিগুলো আগুনে চুরি হবে? তিনি বলেন না আমি কোনোদিন পছন্দ করি। সাথে সাথে উনি এইটুকুই উনি খুলে সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার খেদমতে যে ওনার শিশু সন্তান মহিলা সাহাবীরা ওনার শিশু সন্তান ওনার হাতের যে চুরি মোহরক সেটা খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন ফিকিরের বিষয়, দুই জাহানের যিনি বাদশাহ তিনি একজন মহিলা সাহাবি, তখনও পর্দা ফরজ নেই, কিন্তু জাকাত দেওয়া কিন্তু তখনও ফরজ না, তারপরেও তিনি জাকাত চেয়েছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তী অষ্টম হিজরিতে জাকাত ফরজ হয়েছে, তখন তিনি এই চুরি একজন মহিলা সাহাবি ওনার শিশু সন্তানের হাতের চুরির জাকাত তিনি চেয়েছেন। কে? নূরে মুজাসসাম হাবিবুল হুজুর পাশে তিনি চেয়েছেন, আর আমি কে? আমি তো রাস্তার ফকিরও না, কুল লাট সাহেব। আমাদের এত সংকোচ, এত আশঙ্কা, এত আড়ষ্টতা, কোনো আড়ষ্টক যদি আমরা উম্মত হয়ে থাকি, যদি সত্যি আমি উম্মত হয়ে থাকি, আমার সংকোচ কাজ করে, যদি সংকোচ কাজ করে মনে করতে হবে খাস ইবলিস শয়তানটা আমার সাথে আছে, নাউজুবিল্লাহ, খালেস তবাসবার করতে হবে। এই সংকোচ হচ্ছে ইবলিস শয়তান আমাকে রহমতের রাস্তা থেকে বিরত রাখছে, কামিয়াবির রাস্তা থেকে বিরত রাখছে, সাকিনার রাস্তা থেকে বিরত রাখছে, বরকতের রাস্তা থেকে বিরত রাখছে, ইস্তের রাস্তা থেকে বিরত রাখছে। কাজী কোনো সংকোচ করা যাবে? কোনো সংকোচ করা যাবে না। কাজী মামদু মুর্শিদ কিনা তিনি যেভাবে চান সেভাবে যাতে আমরা জাকাতের কাজ করি করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। এখন শেষ একটা বিষয় আছে যেটা সর্বরতের বিষয়, মামদু মুর্শিদ বলে দিয়েছেন যে দুইটা বিষয়, একটা হচ্ছে আমিল সম্পর্কে, এটা কতদিন আলোচনা করছি, সবার দায়িত্ব যে এই যে আমাদের কার্যক্রম জারি রাখা, এটা কি খালি মামদু মুর্শিদ ওনার দায়িত্ব? ওনার দায়িত্ব তাহলে তো আল্লাহ পাক ওনার দায়িত্ব, দায়িত্ব ঠেলতে থাকলে কোথায় যাবে, কোন পর্যন্ত পৌঁছাবে বলেন দেখি? আল্লাহ পাক ওনার পর্যন্ত, নাউজুবিল্লাহ। এই যে বললাম জাকাত ফেরত ওসব কি আল্লাহ পাক ওনার দরকার ছিল? সমস্ত কিছু কার দরকার? আমাদের দরকার। এখন রজব মাস, রজব মাস হচ্ছে বীজ বপন করার সময়, সমস্ত নেক আমলের বীজ বপন করতে হবে। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমিল সংগ্রহ করা, যে দরবারশিবে আমাদের অনেক কাজ, সারা বিশ্বব্যাপী আমাদের অনেক কাজের দরকার, অনেক লোক দরকার। প্রত্যেকটা নিজে মনে করবেন যে কোথায় কি আছে, যে শিক্ষিত হোক অশিক্ষিত হোক কায়িক পরিশ্রম করতে হবে, সেরকমও দরকার, শিক্ষিতও দরকার, মসজিদ মাদ্রাসার জন্য দরকার, গবেষণার জন্য দরকার, আমাদের অন্যান্য কাজে আঞ্জাম দেওয়ার জন্য দরকার। প্রত্যেকের চেষ্টা, সেই আমিল যত কাজ করবে তার হিস্সা কিন্তু আপনি লাভ করেন। একা কটা কাজ করা যায়? কটা কাজ করতে পারেন 24 ঘন্টার মধ্যে? কিন্তু যত আমিল তৈরি করা যাবে প্রত্যেকের হিস্সা আপনি লাভ করবেন। এই জন্য প্রত্যেকের দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচয় কে ফ্রি আছে, কে পারবে, ফ্রি থাকুক বা না থাকুক তাকে এখানে নিয়ে আসার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় যে বিষয় যেটা সবগুলোর সম্বন্ধে আমরা সংক্ষেপে আলোচনা করবো, সেটা আলোচনা করেছি অনেক, তারপরে আবার যেটা মুর্শিদ কিনা ওনার নির্দেশ সেটা কি, যে সবগুলোতে কি হয়, কি ফসলা করা হয়, আল্লাহ পাক বলে দিয়েছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম আমরাম মিন ইন্দিনা, প্রত্যেকটা প্রজ্ঞাময় বিষয় আমি ফসল করে আমার সরাসরি নির্দেশ করবে। সুবহানাল্লাহ। এটা সবে বরাত, আর সবে কদরে কি বলা হয়েছে, যে তানাজ্জালুল মালায়িকাত রুহু, তানাজ্জালুল মালায়িকাত রুহু, যে সেখানে বলা হচ্ছে নাজিল করা হয়। আর সবে বরাতে কি করা হয়, যে আয়াত শরীফগুলো আমি পাশাপাশি নিয়ে মিলিয়ে দেখছি একেবারে স্পষ্ট, এই ইয়াগুলা খারিজিগুলা বেদাতিগুলা তারা বলে বুঝে না, একেবারে স্পষ্ট, আপনি নিজেরা পড়ে দেখবেন। একটা হচ্ছে ফয়সালা লেখা আছে, একটা হচ্ছে নাজিল করা, বুঝা গেছে কি, একটা হলো জারি, একটা হচ্ছে ফয়সালা। ফয়সালার রাত্রি কোনটা? সবে বরাত। সবে বরাতে অনেক হাদিস শরীফ ফয়সালার রাত্রি। সুবহানাল্লাহ। কাজে আমার ফয়সালা কি আমি ভালো চাই না মন্দ চাই? তাহলে মন্দ চাই না ভালো চাই? ভালো চাই। এখন সবে বরাতের রাত্রিতে আমাদের এখানে কি করা হয়, মামদু মুর্শিদ তিনি ঈশা নামাজ পড়েন, মিলাদ শরীফ পাঠ করেন, প্রথম দোয়া মোনাজাত করেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়, জিকির আজকার করা হয়, সালাতু তাসবিহ পড়া হয়, সালাতু তাহাজ্জুদ পড়া হয়, সবে বরাতের নামাজ পড়া হয়, এরপরে কি যে সাহরি করা হয়, তারপর রোজা রাখা হয়, ইফতার করা হয়, তালিম তালকিনের কাজ করা হয়, একসাথে আমি 12 পর্যন্ত সমস্ত কিছু মিলাই 12টা, আসলে অনেক আমল করা হয়। সুবহানাল্লাহ। এই যে এককভাবে একটা মানুষ কটা আমল করতে পারবে, কটা আমল করতে পারে, এখানে হাজার হাজার মানুষ যারা এই আর্থিক খিদমতে যারা শরীক থাকবে তারা সমস্ত আঞ্জামের সাথে তারা জড়িত রইল। সুবহানাল্লাহ। আর যে জড়িত থাকলো না সেই শরীক হইতে পারবে কি পারবে না, এটা খেয়াল রাখতে হবে। তাই নিজেরও শরীক থাকতে হবে, অন্যদেরকে শরীক রাখতে হবে। কেন? কারণ হযরত উসামা বিন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে সপ্তাহে দুইটা দিন যখন আমন সময় আল্লাহ পাক ওনার কাছে পেশ করা হয় তখন আমরা বেশি বেশি ইবাদত করতাম, দান সদকা করতাম। কেন? আর সাকিউ হাবিবুল্লাহ, সহজ মনে রাখবে, আর সাকিউ কি লাউকানা ফাসেকা, সে ফরজ আজিব সুন্নতে মক্কাতে তর্ক, কিন্তু সে সখী, সে আল্লাহ পাক ওনার হাবিব। তাহলে যাকে আল্লাহ পাক মহব্বত করেন তার কেমন ফয়সালা করবেন? তার কেমন ফয়সালা করবেন? মুখ বন্ধ কেন, কেমন ফয়সালা করবেন, সন্দেহ আছে? তাহলে যে সখী তার কেমন ফয়সালা হবে? তার ইবাদত বন্দিগীর ঘাটতি থাকলেও তার উত্তম ফয়সালা হবে। সুবহানাল্লাহ। এখন একজনের আওলাদ, একজনের সন্তানের জ্বর ফয়সালা হলো, এটা কি তার ভালো ফয়সালা হইলো? তার মানে কি তারও উত্তম ফয়সালা হবে, তার ঘনিষ্ঠজন পরিবার পরিজন উত্তম ফয়সালা হইতে হবে, অবশ্যই হইতে হবে। সুবহানাল্লাহ। এবং আমরা হিসাব করে দেখেছি এই সবার মতে যে ফয়সাল হবে জারি হবে কি শবে কদর থেকে শবে বরাত, শবে কদর থেকে শবে কদর না, আরেকটা শবে বরাত মাঝখানে না, তাহলে আরেকটা শবে বরাতে আমি কি পাবো সেটা এই শবে ফয়সাল হবে। তার মানে প্রত্যেকটা শবে ফয়সাল এই শবে হবে সুবহানাল্লাহ। তার জিন্দগির ফয়সাল হবে, তার নিজের ফয়সাল হবে, তার পরিবার পরিজনের ফয়সাল হবে সুবহানাল্লাহ। আর সেটা কখন হবে? যখন আমি সাক্ষাতই অর্জন করতে পারবো। শুধু এই ফয়সালাই না, সমস্ত ইবাদত বন্দীকে যদি শুধু ইনসানই দেখি হাজার হাজার মানুষ আছে, আর জিন ইনসান যদি ধরি অগণিত অগণিত, তারা আসি কি আসে না? তারা কি আসে কি আসে না? লক্ষ লক্ষ কোটি কোটি জিন ইনসান এখানে অংশগ্রহণ করে সুবহানাল্লাহ। প্রত্যেকের একটা হিস্সা আমি লাভ করব, যে আর্থিক খিদমতে থাকবে, যে সাক্ষাতে অর্জন করে, আর যে বকিল, যে বকিলি করলো সে কি হবে? আল্লাহ পাকের শত্রু, যতই আবেদ হোক, সারাদিন সারা রাত সে নামাজ পড়লো, সে কিচ্ছু পাবে না তার ভালোবাসা। এই জন্যেই বছরের পর বছর সবরা যাচ্ছে, কোনো ভালো ফসল না, কারণ অন্তর মধ্যে বকিলি রয়ে গেছে নাউজুবিল্লাহ। সে কি আল্লাহ পাকের শত্রু? তার ভালো ফসল হবে? তার ভালো ফসল হবে না। কাজেই ভালো ফসল চাইতে হলে যেটা বলা হচ্ছে মামদু মুশরিকরা যেটা, সেটা তো মিনিমাম নিজেও করতে হবে। এই যে বললাম সংগ্রহকারীকে প্রদানকারী, যে প্রদানকারীকে সংগ্রহকারী বানাতে হবে, অন্যদেরকেও বলে আদায় করে নিয়ে আসতে হবে। মামদু মুশরিকরা আলাইহিস, তিনি আমাদেরকে সহি সমস্ত দান করুন, আমাদেরকে কামিয়াবি হাসিল করার সমস্ত পথ তিনি খুলে দিয়েছেন। এই পথ প্রত্যেকটা অবলম্বন করার তৌফিক দান করুন। রজব মাসে বীজ বপন করার, কোটি কোটি বীজ বপন করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আজকে এই পর্যন্ত।